بسم الله الرحمن الرحيم.
ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين.
السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر. عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل من أبى؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. رواه البخاري. সম্মানিত মুসল্লিবৃন্দ, প্রশংসা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহরবানিতে অনেকদিন পরে আপনাদের সাথে মিলিত হওয়ার সুযোগ দান করেছেন, আল্লাহ দুটি কথা বলার এবং আপনাদের শোনার সুযোগ দান করেছেন, শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আপনাদের শুনতে একটু অসুবিধা হচ্ছে মনে হয়, কথা পরিষ্কার হচ্ছে না, এনারা বুঝেন না, ভিতরে শুনতে পাচ্ছেন না। ফ্যান বন্ধ করেন নাকি? জি ফ্যান তো অফ করে দিয়েছে, গরমে থাকা যাবে না তো, গরম পাবে।
এটা ছাড়লেন কেন?
ফ্যান চালু করে দেন তাহলে। দেখতে পাবেন না তারা, আপনারা শান্ত ভাবে বসে পড়ুন, আমি কথা শুরু করি। আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন দুটি কথা শোনার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই শ্রমকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। শরীয়ত অনুসরণের মূলনীতি, এ বিষয়ে আমি কথা বলতে চেয়েছিলাম। আলহামদুলিল্লাহ আমরা অনেকে আন্তরিক যে কোরআন সুন্নাহ মেনে আমরা আল্লাহর কাছে মুক্তি পেতে চাই, কবরে মুক্তি পাব, জাহান্নাম থেকে মুক্তি পাব এবং জান্নাতে যাব, এটা অনেকেরই লক্ষ্য। এমন কোন মুসল্লি নেই, এমন কোন দিনদার ব্যক্তি নেই যে ব্যক্তি দিনে আমুল করেন আর তার উদ্দেশ্য নেই যে আমি জান্নাতে যাব, এমনটা হতে পারে না। প্রত্যেক মানুষেরই মধ্যে এই বাসনাটা আছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় তিনি কিভাবে শরীয়তের অনুসরণ করবেন এই পথটা তার জানা নেই বা বুঝার চেষ্টা করেন না বা কোনোদিন শুনেনও নি। আমি আপনাদের সামনে সংক্ষেপে ছয়টি বিষয় উল্লেখ করব ইনশাআল্লাহ। প্রথম আলোচনা করব যে কোনো আমল করতে হলে দলিল তালাশ করা জরুরি, বিনা দলিলে শারীরিক কোনো আমল করা চলবে না। দুই নম্বর, দলিলটা অবশ্যই সহিহ হতে হবে, দলিলটি জাল, জয়ীব, দুর্বল, ভুয়া, অগ্রহণীয় এই ধরন হলে চলবে না। তিন, এই দুইটি বিষয় যাচাই করতে গিয়ে যদি কোনো আমুল ভুল প্রমাণিত হয় তাহলে নির্দ্বিধায় নিঃসংকোচে সেটা বর্জন করে সহিটা গ্রহণ করতে হবে। চার, দলিল গ্রহণের ক্ষেত্রে কখনো দেখার দরকার নেই যে কোন দেশে চালু আছে, কতজন ব্যক্তি করছে, কতজন ব্যক্তি করছে না, বা কোন ইমাম করেছেন কোন ইমাম করেননি, এটা দেখার কোনো সুযোগ নেই। পাঁচ নম্বর, দলিল প্রমাণিত হলে কৌশল করে বা পাশ কাটিয়ে তাকে উপেক্ষা করে চলা যাবে না। ছয় নম্বর, কোনো আমুলকে খুঁটিনাটি তুচ্ছ বলা যাবে না। এই ছয়টি বিষয় আপনাদের সামনে আমি সংক্ষেপে একটির পর একটি ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার কথা আপনারা স্পষ্ট শুনতে পাচ্ছেন তো? বাহিরের লোকজন শুনতে পাচ্ছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা মায়েদা 48 নম্বর আয়াত, ওয়ালিকুল্লিন জাআলনাকুম শিরআতাও ওয়া মিনহাজা, আমি তোমাদের প্রত্যেককে অর্থাৎ মানুষের মধ্যে যত জাতি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন এবং নবী পাঠিয়েছেন, প্রত্যেককে নির্দিষ্ট নিয়ম এবং মূলনীতির উপরে প্রতিষ্ঠিত করেছেন। সূরা আহকাব 18 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুম্মা জাআলনাকা শারিআতাম মিনাল আমর, আমি আপনাকে একটি নির্দিষ্ট শরীয়তের উপরে প্রতিষ্ঠিত করেছি, ফালা তাত্তাবিউ আহওয়া আল্লাযীনা লা ইয়ালামুন, অতএব যারা জানে না তাদের প্রবৃত্তির অনুসরণ আপনি করবেন না। তাহলে বোঝা যাচ্ছে প্রত্যেক উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট একটি মূলনীতির উপরে, শরীয়তের উপরে, নিয়মের উপরে রেখেছিলেন। শেষে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনাকেও নির্দিষ্ট শরীয়তের উপরে নাজিল করেছি। অর্থাৎ নিয়মবিহীন বা নির্দেশনাবিহীন কোন নবীকে বা তার উম্মতকে আল্লাহ পরিচালিত করেননি। শরীয়ত অনুসরণের মূলনীতির গুরুত্বটা কেন? গুরুত্বটা এই জন্য, সবার লক্ষ্য জান্নাত, কিন্তু কোন পথে জান্নাত পাওয়া যাবে সেটা তারা জানে না। অনুরূপভাবে সবার লক্ষ্য যে আমি মুসল্লি হব, কিয়ামতের মাঠে প্রথম মুক্তি পাব, কিন্তু সালাত কিভাবে আদায় করতে হবে সেটা তিনি জানেন না। সবাই চান যে আমি আল্লাহকে ভালোবাসব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসব, কিন্তু আল্লাহর ভালোবাসা কি, রাসূলের ভালোবাসা কি তিনি জানেন না। প্রথম কথাটি বলছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরীয়ত আমাদের সামনে উপস্থাপন করেছেন, যে আমল আমরা করব সে আমলের প্রথম শর্ত হল দলিল তালাশ করা, দলিল থাকতে হবে, বিনা দলিলে কোনো জিনিস গ্রহণ করা যাবে না। এই একটি শর্ত যদি আমরা মানতাম তাহলে আমাদের মাঝে কোনো ব্যক্তি বিশৃঙ্খলা তৈরি করতে পারত না। আল্লাহ বলছেন, কি চমৎকার ভাবে আল্লাহ শিক্ষা দিচ্ছেন, সূরা নাহল 43 এবং 44 নম্বর আয়াত আল্লাহ উল্লেখ করছেন, ফাসআলু আহলা যিকর, তোমরা আহলে জিকিরকে জিজ্ঞেস করো, ইন কুনতুম লা তাআলামুন, যদি তোমরা না জানো, না জানলে আহলে জিকিরকে জিজ্ঞেস করো। আল্লাহ এখানে আহলুল ইলম বলেননি, বরং আহলে জিকির বলেছেন। আহলুল ইলম বললে যে কোনো জ্ঞানের পণ্ডিত হতে পারতেন, তা বলেননি। আহলে জিকির বললেন কেন? জিকিরটা কি আল্লাহর ভাষায় শোনেন। আল্লাহ সূরা নাহল সূরা হিজর 9 নম্বর আয়াতে বলছেন, ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লা হাফিজুন, আমরা জিকির নাজিল করেছি, আল্লাহ বলছেন আমরা জিকির নাজিল করেছি এবং এই জিকিরকে হেফাজত করার দায়িত্বও নিয়েছি। কে দায়িত্ব নিয়েছেন? আল্লাহ। তাহলে এটা কখনো পরিবর্তন হবে না, এটা আপনি নিশ্চিত থাকেন। হেফাজতের দায়িত্ব যখন আল্লাহ নিয়েছেন, ইহুদি খ্রিস্টানরা এটাকে চুরি করে গোপন করে নষ্ট করতে পারবে না, প্রশ্নই আসে না, কারণ আল্লাহ দায়িত্ব নিয়েছেন। আমি বিশ্বাস করি আল্লাহ যার দায়িত্ব নেবেন সেই জিনিসের কেউ কমতি বা ক্ষতি করতে পারবে না, গোপন করতে পারবে না। তাহলে জিকির আল্লাহর পক্ষ থেকে আসে, আল্লাহ নাজিল করেছেন, অর্থাৎ আল্লাহর নাজিলকৃত বিধান অনুযায়ী যিনি কথা বলেন তিনি হলেন আহলে জিকির। তিনি তাহলে প্রথম আমাকে নির্ধারণ করতে হবে যে যাকে ডেকে নিয়ে আসবো, যার কাছে আমি যাব, তিনি আহলে জিকির কি না। একটা শর্ত হলে যথেষ্ট ছিল, কিন্তু দেখুন আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি শর্ত এই আয়াতে উল্লেখ করছেন, বিল বাইয়িনাত ওয়াস সুবুর, তার কাছে গিয়েও আমাকে জানতে হবে দলিল সহ। আমি আপনাকে বিশ্বাস করলাম, কুরআন সুন্নাহ অনুযায়ী আপনি কথা বলেন, এরপরেও আল্লাহ বলছেন বিশ্বাস করলে কি হবে, তার কাছে গিয়ে জানতে চাইলেও তুমি দলিল চাও, যে ঠিক আছে আপনি দলিল দেন। এরপরে আল্লাহ আবার বলছেন ওয়াস জুবুর, দলিলটা যেন স্পষ্ট হয়। আপনাকে বলে দিল হ্যাঁ আমল করা যাবে কোরআনে আছে, তাহলে লোকটি দলিল দিল কিন্তু স্পষ্ট হলো না। এবার আপনাকে বলতে হবে যে ঠিক আছে কোরআনের কত নম্বর আয়াত, কোন সুরা একটু বলে দেন দয়া করে, এটা আমল করা হবে ওয়াস জুবুর, তখন স্পষ্ট হয়ে গেল। হাদিস বললে যদি বুখারী বলেন ঠিক আছে একটু বলে দেন বুখারীর হাদিস সংখ্যা কত, কত নম্বর খণ্ড, অধ্যায় নম্বর কত, অনুচ্ছেদ কত একটু বলে দেন, তাহলে আমার সুবিধা হবে। এটা আল্লাহ মানব জাতির সকলকেই বলছেন। দুঃখের বিষয় এই আয়াতটার আমলই আমরা করি না। এই একটা শর্ত মানলে বহু আমল প্রমাণিত হয়ে যেত আপনাদের সামনে, যে তো কোনো দলিলই নাই মানবো কেন। কিন্তু উল্টা একটা কথা বলি আমরা, দলিল না থাকলে কি এমনি হুজুর বলেছেন, এটাই তো সমস্যা। আল্লাহ তো এটা বললেন না আপনাকে। আর একটা বিষয় হলো, যখন আপনার কাছে দলিল চাই তখন আপনি যেতে বলেন হুজুরের কাছে বা অমুক আমলের আলেমের কাছে যেতে বলেন, অমুক ব্যক্তির কাছে যেতে বলেন, কিন্তু আল্লাহ তো তা বললেন না। দলিলটা থাকতে হবে আল্লাহর পক্ষ থেকে, কুরআন সুন্নাহ থেকে দলিল দিতে হবে। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনেন, সহিহ মুসলিম দ্বিতীয় খণ্ডের 77 পৃষ্ঠায় একটি হাদিস বর্ণিত হয়েছে মূল মুসলিমের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আমিলা আমালান, কেউ যদি এমন কোন আমল করে, লাইসা আলাইহি আমরুনা, সে আমলটি করার নির্দেশ আমি মোহাম্মদ দেইনি, আমাদের পক্ষ থেকে নির্দেশ নেই, ফাহুয়া রদ্দ, ওইটা প্রত্যাখ্যাত, ওইটা বর্জনীয়। এবার যে কোনো আমল আপনার সামনে আসলো আপনি যাচাই করেন, দলিল দিয়ে যাচাই করেন, তাহলে দেখবেন যে ফেতনা অনেকটাই কমে যাবে, ঝামেলাটার হবে না। উদাহরণ, ছোট একটা উদাহরণ দিয়ে তাড়াতাড়ি বুঝবেন, মেডিকেলে লেখা আছে ওষুধ খাওয়ার দোয়া, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ কাফি, আল্লাহ মাফি, সাফি লেখা আছে। এতগুলো জ্ঞানী মানুষ চলছেন ফিরছেন, অনেকের মাথায় টুপিও আছে, কেউ কোনোদিন জিজ্ঞেস করলেন না যে ওষুধ খাওয়ার দোয়া কি এটা, তাহলে আমরা তো সবাই মূর্খ মানুষ। স্পষ্ট অন্তত একবার জিজ্ঞেস করা হতো যে ওষুধ খাওয়ার দোয়াটা যে লিখছেন তখন একটা রেফারেন্স দিলেন না কেন। যে দেশে ইসলাম নাজিল হয়েছে ওই দেশে কোন হাদিস কোন স্থানে লিখলেও সেখানে একটা রেফারেন্স দেওয়া থাকে, এমনকি কাবা ঘরের একটা মিউজিয়াম আছে, জাদুঘর আছে, আপনি গেছেন কিনা জানি না, সেখানে একটা হাদিস উল্লেখ করা আছে, সে হাদিসের নিচে কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে এটা উল্লেখ করা আছে, এবং আরেকটি জিনিস উল্লেখ করা আছে যে হাদিসটি সহি কি না। আমাদের দেশের কিছু মানুষ শেখ নাসিরুদ্দিন আলবান রহিমাহুল্লাহ, আল্লাহ তাকে জান্নাতবাসী করুন, এইরকম একটা পণ্ডিত মানুষকে বিগত শতাব্দীর মুজাদ্দিদকে বলেন যে একটা ঘড়ির মেকার ছিল তার কথা কেমনে গ্রহণ করি, কথাটা এতটাই দুঃখজনক, অথচ আপনারা কবুল করছেন না, গ্রহণ করছেন না, কিন্তু আমি আমার সাথে মদিনা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্র ছিল, দেখছি ওই জায়গায় লেখা আছে সুকিয়া ও জমজম তামুন ওয়া সারাবুন ওয়া শিফাউন ওয়া দাওয়াউন। জমজমের পানি পান করলে যে উদ্দেশ্যে পান, যদি রোগ থাকে এই উদ্দেশ্যে পান করলে আল্লাহ তার রোগ দূর করে দিবেন। দুই, তামুন, ক্ষুধার্ত ব্যক্তি যদি পানি খায় তাহলে তার ক্ষুধা নিবারণ করবে। তারপর বললেন সুকিয়া সারাবুন, এটা কেউ পিপাসা নিবারণের জন্য খায় তবুও তার সেটা কি করবেন, আল্লাহ পূরণ করে দিবেন। আর একটা হলো ঔষধ, তার শরীরে ঔষধ আছে কিনা, ঔষধ আছে কিনা তা জানি না, তবে যদি কোনো ব্যক্তি পান করে তাহলে তার ভিতরে একটা ঔষধের কাজ করবে, যেন অর্থাৎ রোগ প্রতিরোধের কাজ করবে সেটা। এই হাদিসটা মুস্তাদরাকে হাকিম তো ওই জায়গায় লিখে রাখছেন যে সহাহাহুল আলবানী, যে আলবানী হাদিসটিকে সহি বলেছেন। তা আমি ছেলেদেরকে বললাম যে দেখো আলবানীর কবুলিয়াত হলো এটা, দেখো বাড়ি তো নাসিরুদ্দিন আলবানীর মক্কা মদিনায় না, বাড়ি তার আলবেনিয়াতে সিরিয়াতে পড়াশোনা করেছেন, বড় মাপের মহাদ্দেস আল্লাহ করেছেন তাকে। ওখানেও লেখা আছে একটা কথা, এই হাদিসটা সৌদি আরবে যা লেখা থাকে তাকেই মনে করে যে মানুষ এটাই হাদিস বা এটাই কুরআন, কিন্তু এরপরেও হাদিস উল্লেখ করার পরে লিখছেন হাদিসটা কোথাকার, এরপরে লিখছেন যে হাদিসটা সহি কি না। মসজিদে কুবাই যাবেন আপনারা সালাত আদায় করতে, ওখানে একটা হাদিস উল্লেখ করা আছে, দেখবেন হাদিসটা উল্লেখ করার পরে বলছেন যে যে ব্যক্তি মান তাতাহারা ফি বাইতিহি, যে ব্যক্তি বাড়িতে উযু করবে, সুম্মা জা ওয়া সাল্লা অসল্লাল কুবা রাকাতাইন, যে ব্যক্তি বাড়িতে উযু করে কুবাতে যাবে এবং দুই রাকাত সালাত আদায় করবে, ওই ব্যক্তি পূর্ণ একটা উমরার নেকি পাবে। এই হাদিসটি লেখার পরেও লেখা আছে রাওয়াহু ইবনু মাজা বি ইসনাদিন হাসান, ইবনু মাজা হাদিসটি উল্লেখ করেছেন হাসান সূত্রে। আমি বলছিলাম কথাটা গুরুত্ব, যে আপনি লিখে রাখলেন মেডিকেলে যে ওষুধ খাওয়ার দোয়া, নিচে কিছু লেখা নাই, ওই দেওয়ালে লেখা আছে দোলনা থেকে কবর পর্যন্ত এলেম শিক্ষা করো লেখা আছে, কোনো দলিল নাই, শুধু এতটুকু আছে আল হাদিস তাই লেখা আছে, কিন্তু হাদিসটা যে জীবনেও কোথাও পাওয়া যাবে না এটা তো লেখক জানে না। তারপরে মানে এলেম শিক্ষার প্রতি উৎসাহ দিতে গিয়ে লিখছেন যে চীন দেশে গিয়ে হলেও এলেম শিক্ষা করো, রেফারেন্সটা দেয়নি জায়গায়। আমি বলছিলাম তাকে দলিলটা খুঁজে বের করি, সৌদি আরবে যেখানে কুরআন নাজিল হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম খুলাফায়ে রাশিদিন যেখানে বসবাস করেছেন, সেখানে এখনো যদি কোনো হাদিস উল্লেখ করতে হয় সেখানে তার সূত্র উল্লেখ করছেন, দলিল উল্লেখ করছেন, হাদিসটা সহিহ না যাইফ সেটা বলছেন। আর বাংলাদেশে তার চেয়ে উন্নত একটি দেশ যেখানে এগুলো উল্লেখ করার প্রয়োজনই হয় না, নাউজুবিল্লাহ। তাহলে দলিল উল্লেখ করতে হবে, যদি শর্ত মানি আমরা ঝামেলা থাকবে না। বিনা দলিলে যেগুলো চলছে আমি কয়েকটা বলি, আপনারা রাগ করবেন না, আমার বক্তব্যটাকে শুনেন, অনুরোধ থাকবে এবং যাচাই করার চেষ্টা করবেন, আল্লাহর ওয়াস্তে বলছি যে আপনারা একটু যাচাই করার চেষ্টা করবেন। কোন হুজুরকে আপনারা কুরআন হাদিসের সম্পত্তির মানে মনে করে তার নামে রেজিস্টারি করে দেন না, কারো পৈতৃক সম্পত্তি কি এটা, না কারণ প্রত্যেক সম্পত্তি নয়। সুতরাং আমাকে এটা যাচাই করার সুযোগ দিতে হবে, আমি যাচাই করব। আপনারা একটা প্রসিদ্ধ দোয়া সব জায়গায় শুনেন, সব জায়গায় শুনেন, সেটা হলো যখনই আমি বলি এতই প্রসিদ্ধ হয়ে গেছে দোয়াটা যে আমার জন্য একটু দোয়া করবেন, তখন বলবেন ফিয়ামানিল্লাহ, আপনি মেরে দিলেন ফি আমানিল্লাহ, সবার প্রসিদ্ধ কথা এটা, কিন্তু দলিল নাই, আমরা পাইনি দলিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আনাস রাদিয়াল্লাহু আনহুর মা বললেন যে এটা আপনার ছোট খাদেম দোয়া করেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আল্লাহুম আকসির মা লাহু ওয়া ওয়ালাদাহু ওয়া বারিক লাহু ফিমা আতাইতাহু, আল্লাহ তুমি তার সম্পদ বৃদ্ধি করে দাও, বাচ্চা কাচ্চা বৃদ্ধি করে দাও। এই দোয়া তো আপনারা করবেন না এখন, বাচ্চা কাচ্চা বৃদ্ধি করা তো বিশাল ব্যাপার এখন। ওয়া বারিক লাহু ফিমা আতাইতাহু, এবং তাকে যা সম্পদ দান করেছেন তাকে তাতে বরকত দান করুন। এটা সহি বুখারী হাদিস 944 পৃষ্ঠায় আসছে দ্বিতীয় খণ্ডের। তো হাদিস তো আমি পেলাম, এরপরেও যদি কেউ বিদায় চায় তবু বলছে ফি আমানিল্লাহ, আল্লাহ রাসূল বললেন ছোট্ট একটা দোয়া, আস্তাগফিরুল্লাহ, আমি তোমাকে আল্লাহর কাছে সঁপে দিলাম, কত চমৎকার একটা দোয়া। ফি আমানিল্লাহ বাদ দিয়ে এটা বললে তো হতো, তো ওইটার দলিল কেউ খুঁজবে না, জানতে চাইবে না কেউ, কিন্তু চলমান চলছে। কিন্তু সমস্যা একটা আছে, সেটা হলো এই সমস্ত আলোচনা করলেও সমস্যা, কেন বলছি এইগুলো কি আলোচনার বিষয় হলো? আমি বলি আপনার কারণে সমস্যাগুলো হয়েছে, যদি আমি যা করছি সেই বিষয়টা যদি দলিল সহ করতাম ঝামেলা হতো না, আর এইগুলো নিয়ে সমস্যাটা হচ্ছে। এক, যদি দলিল না খুঁজেন, একদিকে বিনা দলিলে আমুল করে পাপি হচ্ছেন, বেদাত করছেন, আর দ্বিতীয়ত একটা কাজ করছেন, সেটা হলো দলিল তাস তালাশ না করে এই কথাগুলো বলে দলিলগুলোকে উপেক্ষা করছেন। এই উপেক্ষা করার ফলাফল ভালো না। আপনি যখন আলোচনা করবেন, পর্যালোচনা করবেন, দুটা জিনিস পাশাপাশি রাখবেন, না এটাকে এখানে সুন্নাত চালু নেই, সুন্নাতটা আমি চালু করার জন্য বলছি, তাতে আমি নেকি পাব। গোটা দেশের মানুষই যখনই কোরআন তেলাওয়াত করছে তখনই বলছে সাদাকাল্লাহুল আজিম, বলে না, এটা মুখস্থ বলা কথা, কিন্তু দলিল জানা আপনি কেউ দলিল দিতে পারবে না, আমরা পাইনি, তাহলে চলছে কেন? আমাকে প্রশ্ন করলে উত্তর দিতে পারবো না, এরকম তো অনেক কিছুই চলছে। রাস্তার ধারে লেখা আছে একটা সুন্দর কথা, মানুষকে উৎসাহ দেওয়ার জন্য লিখছেন যে গাছ লাগান, পরিবেশ বাঁচান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে গাছ লাগিয়েছেন, লেখা থাকে না? আপনার হাতে শহরের মানুষ এগুলো দেখতে পান না, আমরা গ্রামে গঞ্জেও ঘুরি, তো লেখা আছে রাস্তার ধারে বড় করে লেখা আছে, অথচ এই কথাটা একবারে ভুয়া কথা। বড় একটা হাদিস যদি ওখানে লেখা থাকতো, যে ব্যক্তি গাছ লাগালো তার ফল পাখিতে খেলো বা অন্য মানুষ খেলো, অথবা কেউ পেড়ে নিয়ে গেল, অথবা ছায়াতে সে ছায়া গ্রহণ করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য প্রত্যেকটি সাদকা হিসাবে গ্রহণ করলেন। এটা গত কয়েকদিন আগে সহি মুসলিমে পড়াতে গিয়ে ছাত্রদের বললাম যে এই হাদিসটা লিখে রাখলেও মানুষ রাস্তার পাড়ে গাছ লাগিয়ে রাখে দিত এমনিতেই, কিন্তু ওই কথাটা লিখে রাখছে তাতে অতটা প্রভাব ফেলবে না, মিথ্যা কথা দ্বারা কোনো প্রভাব হয় না। হ্যাঁ, কি বলতে হবে তাহলে? কোরআন তেলাওয়াতের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছেন ওটা বলি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আল্লাহ রাসূল যখন কোরআন পড়ে শেষ করতেন তখন তিনি এটা বলতেন। ইমাম নাসাঈ রাহিমাহুল্লাহ একটা গ্রন্থ আমালুল ইয়াউমি ওয়াল লাইলা, এই গ্রন্থের মধ্যে হাদিসটি উল্লেখ করে 308 নম্বর হাদিস। তাহলে আমি দলিল পেলাম, তাহলে আমাকে ওটা বাদ দিতে হবে, ওটা বাদ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতটা চালু করতে হবে। অনুরূপভাবে অসংখ্য আমল সমাজে চালু আছে যেগুলো কোনো দলিলই নাই। এবার একটা বড় কথা উল্লেখ করি, সেটা হলো আপনি যে বললেন যে জনগণই সকল ক্ষমতার উৎস, এদের একটা স্লোগানটা দিয়ে দিলেন, এই কথাটা বলে দিলাম, তো কোনোদিন কি ভেবেছি যে এত বড় কথা বলা যায় কিনা? সূরা বাকারা 165 নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়া আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, যাবতীয় ক্ষমতার উৎস কে? আল্লাহ। একজন মুসলিম ব্যক্তি
তো এই কথা তো বলবে না, সকল ক্ষমতার উৎস কে? আল্লাহ। কিন্তু মসজিদে বলছেন, বাহিরে গিয়ে ঠিকই বলবেন যে জনগণ, তাই না? এটা তো শিরকে আকবার, হ্যালো, বড় শিরক এটা। এখন আপনাদের জানানোর জন্য বললাম, কিন্তু আপনি ব্যক্তিগতভাবে আমল করেন জিনিসটা না বলতে পারেন, আপনি ব্যক্তিগতভাবে আমল করেন কিন্তু আপনি আমল করবেন না। আজকে খুব দাপট আপনার, কিন্তু কালকে কি দাপট থাকবে? এই একটি কথা যদি খালি আপনার মুখ দিয়ে বের হয় বা আপনি আত্মিকভাবে বিশ্বাস করেন, এই একটি কথার মাধ্যমে ইসলামী প্রতিষ্ঠা হবে, সমস্ত জাহিলি মতবাদ দূর হয়ে যাবে ইনশাআল্লাহ, থাকবে না? আপনি বিশ্বাস করেন মনে প্রাণে এটা, যে এটা আল্লাহর সঙ্গে চরম একটা মুনাফিকি। আমি তো মুসলিম, যাবে তো ক্ষমতার মালিক কে? আল্লাহ। একবার আত্মিক ভাবে এটা উপস্থাপন করতে হবে, তারপরে সালাতের মধ্যে, সিয়ামের মধ্যে অনেক সমস্যা। যদি দলিলটা চাইতাম তাহলে ঝামেলা হতো না। রমাদান মাস সামনে আসছে, একজন প্রশ্ন করেছেন কে যেন, যেমন রমাদান মাসে সবাই বলবেন ইফতারের দোয়া হিসাবে বলবেন, আল্লাহুম্মা সুমতু লাকা ওয়া তাওয়াক্কালতু আলা রিজকি নাকি আলাইকা ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিকা ওয়া আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, দোয়াটা সবাই পড়বেন। একজন আলেমকেও জিজ্ঞেস করতে পারেন না আপনারা যে দোয়াটা কোথায় লেখা আছে। ইফতার করার সময় যে দোয়াটা পড়বেন, যে হাদিসটি প্রচলিত আছে, আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকি কাফতারতু, আবু দাউদের হাদিস, তবে হাদিসটা যঈফ। আমি সাধারণ খাবারের মতো যেমন বিসমিল্লাহ বলি, বিসমিল্লাহ বলবো, পানি একটু মুখে দিয়ে বলবো, জাহাবাজ জামাউ আবতাল্লাতিল উরুকু সাবাতাল আজর ইনশাআল্লাহ। বুঝলেন কি জিনিসটা? এত বড় যে দোয়া, পেপারে, পত্রিকায়, টিভিতে, চ্যানেলে সব জায়গায় প্রচার করা হবে এটা, ইফতারের দোয়া কি? আল্লাহুম্মা সুমতু লাকা ওয়াফতারতু বিরহমাতিকা আরহামার রাহিম, এর দোয়া প্রচার করা হবে। তাহলে আপনি, আমি চিটাগাঙ্গে গিয়ে বলেছিলাম আলেমদের সামনে, তে দলিলটা দেন, তবে একটা সূত্র দিয়ে যায় আপনাদেরকে, যে মোল্লা আলী কারী রহিমাহুল্লাহ বহুদিন পূর্বে, 500 বছর পূর্বে বলে গেছেন একটা কথা, যে ইস্তারা আলা আলসিনাতিন নাস, কিন্তু মানে মানুষের মুখে মুখে দোয়াটা খুব প্রচলিত কিন্তু তার কোনো ভিত্তি নেই। তখন উনারা বলছেন যে মোল্লা আলী কারী তো একটা প্রসিদ্ধ হানাফি বিদ্বান, তিনি যদি এই কথাটি বলেন তাহলে তো আসলে এর কোনো ভিত্তি নাই। আলেমের অভাব আছে বাংলাদেশে? কোনো ফেতনাই হবে না যদি প্রথম সূত্রটা আমরা মানি। দলিল তালাশ করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কথা বলে দলিল তালাশ করতেন। যেমন তিনি একদিন দাগ দিলেন, লম্বা দাগ দেওয়ার পরে বলছেন এটা হলো আল্লাহর রাস্তা। ডানে বামে দাগ দেওয়ার পরে এবার বলছেন ওহা দেখি সুবুলুন আলা কুল্লি সাবিল শয়তান, এইগুলো রাস্তা, তবে প্রত্যেক রাস্তায় শয়তান বসে আছে। এবার দলিল পেশ করছেন, সূরা আনআম 153 নম্বর আয়াতটি পেশ করে বলছেন ও আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলা দলিল পেশ করা লাগে না? এরপরে যে আপনারা শিখেন দলিল পেশ করতে হয়, তিনি শিক্ষা দিচ্ছেন এভাবে। এটা মুস্তাদে আহমদের হাদিস 4142 নম্বর হাদিস। তো এটা হাদিস দলিল পেলাম, আল্লাহ বলছেন কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসীরা, সূরা ইউসুফ 108 নম্বর আয়াত, আল্লাহ বলছেন কুল হাযিহি সাবিলি, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলুন এটা আমার রাস্তা, আমি এবং আমার অনুসারী আল্লাহর দিকে ডাকি আলা বাসীরা দলিল সহ। তাহলে ডাকতে হবে দলিল সহ। সাহাবা কেরাম বলতেন দলিল পেশ করো, যেমন ইবনু উমর রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলেন, আবু মুসা বল, আবু মুসাকে ডাকলেন, এটা সহিহ মুসলিমের হাদিস, দ্বিতীয় খণ্ডের 210 পৃষ্ঠায় আসছে, বললেন যে আবু মুসা আমার সাথে দেখা করো তুমি। দেখা করতে গেলেন, তিনবার সালাম দিলেন, উত্তর পেলেন না, ফিরে আসলেন, পরে দেখা হলো, কি ব্যাপার আবু মুসা আমার বাসায় যাওনি কেন? তিনি বলছেন আমি গিয়েছিলাম, তিনবার সালাম দিয়েছি, উত্তর পাইনি, ফেরত চলে এসেছি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তিনবার সালাম দিবা, উত্তর না পেলে ফেরত আসবা, আমি ফেরত আসছি। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই কথাটা বলা মাত্রই বলছেন আকিম আলাইহিল বাইয়িনা, দলিল দাও। আকিম আলাইহিল বাইয়িনা, দলিল দাও। ওয়ালা উদিয়ান্না যহরাকা ওয়া বাতনাক, না দিতে পারলে তোমার পেট পিঠ চিরে তোমাকে মেরে ফেলে দেব। এই দেখেন আকিম আলাইহিল বাইয়িনা, দলিল দাও। তে উমর রাদিয়াল্লাহু আনহুর মতো একজন ব্যক্তি উমরের যুগে একজন সাহাবীর কাছে, আবু মুসা আশআরী রাসূলের কাছে খুব গুরুত্বপূর্ণ সাহাবী, তার কাছেও বলছেন দলিল দাও না হলে তোমার খবর আছে। তে দলিল চাওয়ার একটা মানে অভ্যাস বা নিয়ম সাহাবীদের মধ্যে ছিল, আমাদের মধ্যে নাই। হুজুরের উপরে ছেড়ে দিয়ে মানে হুজুরের উপরে দেয়া ভর বিসমিল্লাহ আল্লাহু আকবার, কোনো কথা নাই, ওই একটাই কথা। কেন দলিল তালাশ করতে হবে না? এই ঘটনা আমি আবার পরে উল্লেখ করব। তাহলে প্রথম সূত্র যদি এই ঝামেলাটা দূর করে দিতাম, ঝামেলাই হতো না। অনুরূপ ভাবে দেখেন আপনি, যখন আপনি সালাতে দাঁড়াবেন, যেমন আজকে একজন ভাই আমার সাথে খুব তর্ক করলেন, ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিল্লাযি ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, এটা কুরআনের আয়াত, এটা আপনি পড়তে নিষেধ করছেন, কি করে তাকে বুঝাবেন? যেটা কি কোরআনে তাকে বিশ্বাস করেন? হ্যাঁ বিশ্বাস করি। এটা আপনি জায়নামাজে দাঁড়িয়ে পড়তে নিষেধ করলেন কেন আমাকে বলছেন? এটা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি, রাসূল না বলুক তা আল্লাহ তো বলেছেন। আল্লাহ কি বলেছেন যে আয়াতটা তুমি জায়নামাজে দাঁড়ার সময় বলো? আল্লাহ এতটুকু না বলেন, কিন্তু আয়াত তো আপনি পড়তে নিষেধ করেন কেন? আমি ওনাকে বললাম যে মসজিদে ওঠার সময় কুদ দোয়া পড়েন, তখন বলছেন যে অনেক বিতর্ক। খুব দুঃখ পেলাম, মানুষ জানেই না, নিজেই জানেন যে একটা কোন মেশিন এর পার্টস এক জায়গা থেকে আরেক জায়গায় লাগালে ওটা ধরেও না লাগেও না। আমি সুজা কথায় বুঝালাম একটা জিনিস, আচ্ছা ঠিক আছে আপনার প্রিয় শব্দটা হলো মা, হ্যাঁ মা অবশ্যই বেঁচে আছে, হ্যাঁ বেঁচে আছে। আপনার বাসায় থাকে না বাইরে থাকে? একসঙ্গে থাকে আমরা, মা আছে, ভাবি আছে, বউ আছে। এটা আজকে বাড়িতে গিয়ে প্রথম আপনার ভাবিকে মা বলে ডাক দিবেন। কেন কেন? মা যে ভালো শব্দ, ভাবিকে ডাক দিলে তো ঝামেলা বেঁধে যাবে, ঝামেলা বাঁধবে কেন? নিজের পরিবারে একই পরিবারে বসবাস করছে, মা শব্দটা যে জায়গায় লাগাতে হবে সে জায়গায় লাগবে। যদি ওই পরিবারের মা থাকে আর ভাবিকে যদি মা বলে তো ঝাঁটা দেয়া পিটবে না? হ্যাঁ মা তুই কাকে বলিস? নিজের পরিবারে মিলাতে পারছে না। তো ভালো জিনিসটা যে সব জায়গায় লাগানো যায় না, এটা নিজের তো একটা বোধশক্তি থাকার দরকার। ওই জন্য বললাম যে কুরআনের আয়াতে কোনো সন্দেহ নেই, কিন্তু এটা পড়তে হবে জায়নামাজে দাঁড়িয়ে, এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি, এটা দলিল নাই। দলিল থাকলে পড়ব, তাতে সমস্যাটা কি আমার? আরো কেন শুধু ইন্নি ওয়াজ্জাহতু কেন? যদি দলিল থাকতো যে সালাত পড়ার জায়নামাজে দাঁড়িয়ে আগে সূরা ইয়াসিন পড়তে হবে তারপরে সালাত শুরু করতে, তাও করতাম, তাই না? কিন্তু দলিল তো নাই। আর এইগুলো নিয়ে গন্ডগোলটা কি হয় বেশি হয়, তাকে দলিল আগে তালাশ করুন। আবার নিয়াতের কথায় যদি বলি, এমন একটা অদ্ভুত জিনিস সমাজে চালু করেছে, অদ্ভুত একটা জিনিস। অর্থনৈতিক ক্ষেত্রে যদি উদাহরণ দিতে যাই আপনি, তাহলে সমস্যা। অর্থনৈতিক ক্ষেত্রে কি সমাধান দিব? আপনারা ওই খাই খালাসি বাদ দিয়ে এখন শুরু করেছেন কি কটে লিজ বাদ দিয়ে, মানে কি ওটা এগ্রিমেন্ট বলছেন, তাই না? জমি নিচ্ছেন আপনারা, দলিল কোথায় পেলেন? এটা বললেই সমস্যা। অথচ লিজ নেওয়াটা জায়েজ, পাঁচ বছরের জন্য নিলাম, টাকা পয়সা দিয়ে পাঁচ বছর শেষ, জমি আপনি ফেরত পেলেন, টাকা কোনো ফেরত দেওয়া দেয় নেই। এটা হলো সহিহ বুখারী হাদিস 2342 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে চালু ছিল। কিন্তু ওটা বাদ দিয়ে এখন শুরু করছেন কি এই চুক্তি কটে নেওয়া, এটার তো কোনো দলিল নাই। কোথায় পেলেন দলিল? এটা যদি দলিল চাইতেন যে ঠিক আছে টাকাও ফেরত দিবে আবার কি জমি ফেরত দিবে, এটা যদি দলিল থাকতো কোনো আপত্তি ছিল না। দলিল তো নাই, আপনি ঈদের ক্ষেত্রে যাবেন, এখানেও সমস্যা। প্রত্যেকটি ক্ষেত্রে যদি দলিল তালাশ করা হতো তাহলে অনেকটা ঝামেলাগুলো চুকে যেত, সমস্যা থাকতো না। বাংলাদেশে আমি বসবাস করছি, ফেতরা দেওয়ার সময় আধা সা ফেতরা দিচ্ছি, কোন সা অনুযায়ী? ইরাকের সা অনুযায়ী। অথচ হবে কার কোন সা অনুযায়ী? মদিনার সা অনুযায়ী আমাকে এক সা সম পরিমাণ ফেতরা দিতে হবে, খাদ্যবস্তু দ্বারা, টাকা দেয়া নয়। এটা তো হাদিস স্পষ্ট আছে। তো ইরাকের সা দিতে দিয়ে ফেতরা দিতে হবে, এটা কেন? আমি সারা বছর খাচ্ছি ভাত, আর আদাসা গমের দিব ফেতরা, তা আবার যখন চাপাচাপি করা হলো সেটা আবার বাড়িয়ে মানে কমিয়ে করা হলো, যে ঠিক আছে 45 টাকা হলেও হবে। অথচ 2.5 কেজি চাউলের দাম কত?
125 টাকা
কমপক্ষে। কেউ ভালো খায়, কেউ কম খায়। তো এই জিনিসটা যদি দলিল তালাশ করে বলতাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সহি বুখারীর হাদিস 1510 নম্বর হাদিস, ফরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাত আল ফিত্রে সওয়াম মিন তওয়াম মিন সওয়াম মিন শায়রিন সওয়াম মিন জাবিবিন সওয়াম মিন আকাতিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ করেছেন একসা খেজুরের, একসা পনিরের, একসা জবের, একসা খাদ্যের, যে কোনো খাদ্য দ্বারা ফেতরা দিবে। আদা সাপ প্রমাণটা কোথায় থেকে পেলাম? চলেন এবার এই পয়েন্টটা অনেক আলোচনা করলাম, দলিল যে তালাশ করতে হবে। চার ইমাম কি বললেন? প্রসিদ্ধ চার ইমামের একজন ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ, তার যতগুলো কথা বর্ণিত হয়েছে তার মধ্যে সবচেয়ে বিশুদ্ধ একটা কথা বর্ণিত হয়েছে, তার তিনজন ছাত্র বর্ণনা করেছেন বিশুদ্ধ সূত্রে, আবু ইউসুফ, ইমাম জুফার, আফিয়াত ইবনে ইয়াজিদ, বাহরুর রায়েক একটা গ্রন্থ, এই গ্রন্থের 6 নম্বর খণ্ডের 293 পৃষ্ঠায় রয়েছে তথ্যটা। ইমাম আবু হানিফা বলছেন তার ছাত্রদেরকে, লা ইয়াহিল্লু লি আহাদিন আন ইয়াখুযা বিকাউলিনা মা লাম ইয়ালাম মিন আইনা আখাযনাহু। তিনি বলছেন আমাদের কোন কথা কারো জন্য গ্রহণ করা হালাল নয় যতক্ষণ না জানবে আমরা কোথায় থেকে গ্রহণ করেছি। এটা কথাটা কত চমৎকার দেখছেন আপনি, হালাল নয়। আপনি যে বলবেন যে ইমাম আবু হানিফা বলেছেন, দলিল থাকতে হবে, কোথায় পেলাম এটা? ইমাম আবু হানিফা বানাননি, যদি দলিল থাকে আমি গ্রহণ করলাম, না থাকলে বাদ। ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল একই কথা বলছেন, দলিলবিহীন কোনো কথা গ্রহণ করা যাবে না। ইমাম আহমদ বিন হাম্বল শক্ত করে বলছেন, আলা তুকাল্লিদানি ওয়ালা তুকাল্লিদানা মালিকান ওয়ালা আউযাইয়া ওয়ালা শাফিয়া ওয়ালা নাকিয়া ওয়ালাকিন খুজিল আহকাম মিন হাইসু আখাযু মিনাল কিতাবি ওয়াস সুন্নাহ। তিনি বলছেন ওয়ালা তুকাল্লিদনি, তোমরা আমার তাকলিদ করো না, ওয়ালা তুকাল্লিদানা মালিকান, ইমাম মালিকের তাকলিদ করো না, ইমাম শাফির তাকলিদ করো না, ইমাম আউযাইয়ের তাকলিদ করো না, বরং খুজিল আহকাম, দলিল তোমরা গ্রহণ করো, মিন হাইসু আখাযু মিনাল কিতাবি ওয়াস সুন্নাহ, তারা যেখান থেকে গ্রহণ করেছেন তোমরা সেখান থেকে গ্রহণ করো। তাহলে আশ্চর্য কথাবার্তা, তিনি যদি এই কথাটা বলেন। তারপরে বলছেন যে ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছেন, ইন্নামা আনা বাশার, আমি একজন মানুষ মাত্র, উখতি ওয়া উসিব, আমি ভুলও করি সঠিকও করি, ফাইদা আফাকা কওলি আল হাদিস ফাখুযুহু ওয়া ইল্লা ফাতরুকুহু, যদি আমার কথা হাদিসের সাথে মিলে যায় তাহলে তোমরা গ্রহণ করো, আর না মিললে তা বর্জন করো। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলছেন, ইদা রাইতুম ইউখালিফুল হাদিস, ইদা রাইতুম কালামি ইউখালিফুল হাদিস, ফামালু বিল হাদিসে ওয়াজরিবু কালামি আল হায়াতা। তিনি বলছেন যদি দেখো যে তোমরা যদি দেখো আমার কোন কথা হাদিসের সাথে বিরোধপূর্ণ হচ্ছে তাহলে হাদিসের প্রতি আমল করো, আমার কথাটাকে দেওয়ালে ছুঁড়ে মারো। দেখো প্রসিদ্ধ চার ইমামের কথা শুনলেন, কি চমৎকার কথা তারা বলছেন। তাহলে দলিলবিহীন তারা আমল করতে নিরুৎসাহিত করেছেন, আমল করা যাবে না। এই তথ্যগুলো, প্রথম তথ্যটা মিজানুল কুবরা প্রথম খণ্ডের 63 পৃষ্ঠায় রয়েছে, ইমাম আহমদ বিন হাম্বলের যে কথাটা বললাম, এই শাউলুল্লাহ মুহাদ্দিস দেহলভীর একটা বক্তব্য বই আছে ইকদুল জিদ ফি আহকামিল ইজতিহাদ আত তাকলিদ, 87-টায় বর্ণিত হয়েছে। ইমাম শাফি এবং ইমাম মালিকের বক্তব্যটাও মিজানুল কুবরার মধ্যে আব্দুল ওয়াহ শাহরানি নিয়ে আসছেন তিনি, 63 এবং 64 পৃষ্ঠা প্রথম খণ্ডের মিজানুল কুবরা। তাহলে আমরা দলিল পেলাম আল্লাহ থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এবং সাহাবা কেরাম থেকে, পাশাপাশি পেলাম কার থেকে, ইমামগণের থেকেও পেলাম। পরবর্তী আরো যদি বিশ্লেষণ করে আরো পাবো। তো একটা বিষয়ের উপরে বেশি আপনাদের আলোচনা করা হয়ে গেল, উদ্দেশ্য হলো এই যে আপনারা যেন কোনো আমল করতে গেলে দলিলটা তালাশ করেন। এবার দলিল পেলাম, এবার কি পেলাম, দলিল পেলাম কোন একটা আমলে, কিন্তু এখন যাচাই করতে হবে দলিলটা সহি না জয়েব। দুই নম্বরে আসেন, যদি সহি জয়েব যাচাই করতে যাই তাহলে দেখা যাবে যে সমাজে অসংখ্য জাল হাদিস, অসংখ্য জয়েব হাদিস চালু আছে, দেখার কেউ নেই। আপনাকে এবং আমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে শরীয়ত মানতে গিয়ে কোন জয়েব এবং জাল হাদিস যেন না ঢুকে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবাইয়ানু আম তুসিবু কওমাম বিজাহালা ওয়া তুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন, সূরা হুজুরাত 6 নম্বর আয়াত। হে ইমানদারগণ, যখন তোমাদের কাছে কোনো ফাসিক ব্যক্তি আসবে কোনো খবর নিয়ে, তখন তোমরা তাকে তদন্ত করো, তো যাচাই করো, তাছাড়া যাচাই ছাড়া কোনো কাজ করতে গেলে পরবর্তীতে তোমরা কি হয়ে যাবে, তোমরা নিজেরা অনুতপ্ত হবে। এই আয়াত দ্বারা মুহাদ্দিস উলামায়ে কেরাম সব হাদিসগুলো কি করেছেন, যাচাই করেছেন কোনটা সহি এবং কোনটা জয়ীব উল্লেখ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখেন প্রথম একটা জিনিস মনে রাখবেন যে শরীয়ত যখন বলেছি হাদিসটা জয়ীব, জয়ীব শব্দের অর্থ কি, দুর্বল। যখন আপনি জয়ীব বললেন হাদিসটা, তাহলে হাদিসটা জয়ীব হলে শরীয়তটা দুর্বল হয়ে গেল, বলছে হাদিস জয়ীব তবে আমল করা যাবে, বলে না বিড়ি খাওয়া হারাম তবে খাওয়া যাবে, কথাটা এরকম হয়ে গেল না, না এই কথার যুক্তি নেই। আল্লাহ বলছেন দালিকাল কিতাব লা রয়বা ফি, লা রয়বা অর্থাৎ কোন সন্দেহ নেই ফিহি এর মধ্যে। প্রথমত কোরআনের কথা এটা স্পষ্ট, আপনারা জানেন আল্লাহ বলছেন লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি তানজিলুম মিন হাকিমিন হামিদ, যেটা নাজিল করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে, এটার সামনে দিক থেকে পিছন দিক থেকে কোনো বাতিল প্রবেশ করতে পারে না, পারবে না। তানজিলুম মিন হাকিমিন হামিদ, এটা নাজিল হয়েছে মহা প্রশংসিত প্রজ্ঞাময় আল্লাহর পক্ষ থেকে, এটা অপ্রতিরোধ্য, এর মধ্যে বাতিল প্রবেশ করবে কেন, আপনি কেন বলছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজ্জে উঠে বলছেন সাহাবীদেরকে, তোমরা তাওরাত পড়ছো আমার সামনে, ওয়াকাদ জিতুকুম বিহা বাইদান নাকিয়্যা, আমি তোমাদের কাছে নিয়ে এসেছি যে বিধান বাইদা, একেবারে উজ্জ্বল, একেবারে জাজল্যমান, নাকিয়া স্বচ্ছ পরিষ্কার নিষ্কলস বিধান নিয়ে এসেছে আমি, আর তোমরা তাওরাত পড়ছো। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, এটা হাদিসটা বর্ণিত হয়েছে মুসনাদে আহমদের মধ্যে 4 নম্বর খণ্ডের 333 পৃষ্ঠার মধ্যে হাদিসটা আসছে, বাইদা নাকিয়া, আমি নিয়ে আসছি তোমাদের সামনে স্বচ্ছ উজ্জ্বল পরিষ্কার বিধান নিয়ে আসছি, আর তোমরা তাওরাত পড়ছো কেন? তাহলে মানে শরীয়তের মধ্যে অস্বচ্ছ দুর্বল ভুল ত্রুটিপূর্ণ এগুলো কোনো বিষয় আছে নেই, আল্লাহ তো পরিষ্কার করে দিয়েছেন। এই জন্য তো ইমাম বুখারীর সৃষ্টি করেছেন, এই জন্য ইমাম মুসলিমকে সৃষ্টি করেছেন, সমস্ত জাল এবং জয়ীব হাদিস বাদ দিয়ে তাদের মাধ্যমে সহি হাদিসগুলো মানুষের সামনে উপস্থাপন করেছেন। যুগে যুগে মুহাদ্দিস আসছেন, এই বিগত যুগে আসলেন শেখ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ, যত জাল জয়ীব জুয়া ছিল সব আলাদা করে স্পষ্ট করে দিয়ে গেলেন। আল্লাহ তো এইভাবেই করেন, মানুষের সামনে উপস্থাপন করেন সহি জিনিসগুলো, সহি হাদিসগুলো, তাহলে আমাকে অবশ্যই বিশ্লেষণ করতে হবে কোনটা সহি এবং কোনটা জুইব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এমনি বললেন না যে আমার নামে কেউ হাদিস মিথ্যা তৈরি করতে পারে, তিনি কি এমনি বলে গেলেন কথাগুলো? কতটা দলিল নেবেন আপনি? সহিহ বুখারী শুরুতেই খুললেন, কিতাবুল ইলমের মধ্যে এলে মধ্যেই খুলেন, একুশ পৃষ্ঠায় হাদিসটি রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মাইয়াকুল আলাইয়া মা লাম আকুল ফালিয়া তামাবাহু মাকাদাহু মিনান নার, যে কথা আমি বলিনি সে কথা কেউ যদি বলে সে যেন তার স্থান জাহান্নামে করে নেয়। কথাটা কত শক্ত! দুই নম্বর ওই একুশ পৃষ্ঠে আরেকটা হাদিস আসছে, মাই ইয়াকদিবু আলাইয়া ইয়ালি জিন্নারা, যে আমার উপরে মিথ্যা আরোপ করবে সেই জাহান্নামে যাবে। মুসনাদে আহমদের আরেকটি হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাকযিবু আলাইয়া, আমার উপরে মিথ্যা আরোপ করো না, মানিল্লাযি ইয়াকযিবু আলাইয়া ইন্নাল্লাযি ইয়াকযিবু আলাইয়া ইবনালাহু বাইতু ফিন্নার, যে ব্যক্তি আমার উপরে মিথ্যা আরোপ করবে সেই তার জন্যই জাহান্নামে ঘর তৈরি করা হবে। তো কথাগুলো কি এমনি বলে গেলেন, মানে ইঙ্গিত দিয়ে গেলেন আমার নামে জাল হাদিস তৈরি করা হবে? তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা কথা বললেন, ইবনে মাজাহ পাঁচ পৃষ্ঠার হাদিস, শুরুতে হাদিসটা আসছে, ইয়াকুম ওয়া কাসরাতাল হাদিস, আমার হাদিস বর্ণনা থেকে বেশি বেশি হাদিস বর্ণনা থেকে সাবধান থাকো, খালি বলবে সহি যে যাচাই করবে না তা চলবে না, মাই ইয়াকুল আলাইয়া ফালিয়াকুল হাক্কান আও সিদকান, যদি কেউ হাদিস বর্ণনা করে তাহলে সত্য হকটা যেন বর্ণনা করে। কেন বললেন? তাহলে বোঝা যাচ্ছে কেউ অসত্য কথা বর্ণনা করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সহিহ মুসলিমের ১১ পৃষ্ঠা হাদিসটা আসছে, মান হাদাসা আন নবী হাদিসিন ইউরান্নাহু কাযিব, কেউ যদি একটি হাদিসও বর্ণনা করে আর যদি তার সন্দেহ থেকে যায়, ফাহুয়া আহাদুল কাযিবিন, সেও মিথ্যুকদের একজন, ওই হাদিসটা সহিহ হলেও মিথ্যুক। বুঝতে পারেন নি? কেউ যদি সন্দেহ করে হাদিসটা বর্ণনা করে, যদি সহিও হয় তবু সে কি মিথ্যু। তাহলে আপনাকে হাদিস বর্ণনা করতে হলে হিসাব করে বর্ণনা করতে হবে। তাহলে সহি যে এটা যাচাইয়ের কি আছে, একটা বিষয় রয়েছে, হাদিস বর্ণনা করলে বিশ্বাস করবেন এমনটা হতে পারে না। আবার ফিরে যাই, চলুন উমা উমর রাদিয়াল্লাহু আনহুর কথার দিকে। একজন সাহাবী বললেন হাদিসটা কি, তিনবার সালাম দিবা উত্তর না বলে ফেরত আসবে, এটা রাসূলের হাদিস। উমর রাদিয়াল্লাহু আনহু কি বললেন? ওই হাদিসের শেষে আসছে, দেখেন হাদিস যাচাই করতে হবে না, মানে যখন আবু মুসা আশারী রাদিয়াল্লাহু আনহু বললেন, আবু সাইদ খুদরিকে সাক্ষী হাজির করলেন, আমিও তো শুনেছি, বাচ্চা একটা ছেলে, আমিও তো শুনেছি, তখন পিছন থেকে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলছেন যে লাতাকুনান আযাবান আলা আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে খলিফাতুল মুমিনিন, আমিরুল মুমিনিন, আপনি রাসূলের কোন সাহাবীকে শাস্তির ভয় দেখাবেন না। ওই যে বলেছিলেন পিটা মেরে ফেলে দেব, এই জন্য বলছেন শাস্তির ভয় দেখাবেন না। এই কথা বলার পরে দলিল পেয়ে গেছেন উমর রাদিয়াল্লাহু আনহু, চুপ একবারে। এবার আবু মুসাকে বলছে, লাম আত্তাহিমকা লাকিন খশিতু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকওয়ালা আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বরং ভয় পাচ্ছিলাম যে রাসূলের নামে কেউ হাদিস তৈরি করলো কি না। এবার কি বুঝলেন, উমরের যুগে মানুষ বলে যে একটা ছাগল আর একটা ছাগলকে ঢিস মারার সাহস পায়নি, সেই যুগে একজন হাদিস তৈরি করার সাহস পাবে? সেটা হলো উমর রাজনের যুগ, অথচ তিনি ভয় করছেন যে রাসূলের নামে কেউ হাদিস তৈরি করলো কি না। আমি ভয় পাচ্ছিলাম তাই তোমার কাছে দলিল চেয়েছি। যখন আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি যখন আমার কাছে কেউ হাদিস বর্ণনা করতে চাইতো, ইস্তাফলাফতুহু, আমি তার কাছে বলতাম কসম করো যেটা রাসূল বলেছেন, ফাইদা হালাফালি সত্তাক্তু, যদি আমার কাছে কসম করত তাহলে আমি বিশ্বাস করতাম যে হ্যাঁ রাসূলের হাদিস এটা, না হলে আমি বিশ্বাস করতাম না। তো যাচাই করেননি সাহাবায়ে কেরাম? যাচাই করেছেন। আপনি কতটা দলিল নেবেন? এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেলেন, সাহাবীরা আমল করলেন, কর্ত কড়া সাহাবায়ে কেরাম ছিলেন হাদিসের ব্যাপারে, কাউকে ছাড় দেননি, খলিফারা ছিলেন খুব শক্ত। এরপরে আসলেন, দেখেন আপনি ইমামদের কথায় আসেন, আপনাকে হাদিস যাচাই করতেই হবে, দলিল পেয়ে গেলেন আপনি, এবার যাচাই করুন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন, ইদা সহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যখন হাদিস সহি হবে তখন জানো সেটা কি আমার মাযহাব, সেটাই আমার মত। সেটাই আমার চলার পথ। তিনি বললেন একটা কথা, এবার আমি বিনয়ের সাথে বলতে চাই যে এই জায়গা সহিজেব যাচাইয়ের বিষয়ে আপনি দেখছেন যে অনেক ক্ষেত্রেই জয়ীব এবং জাল হাদিস চালু আছে, আপনি ওই এই সূত্রটা খাটান। মসজিদে যে ব্যক্তি দুনিয়াবি কথা বলবে ওই ব্যক্তির মান তাকাল্লাম ফিল মসজিদ, কি যেন হাদিসটা ভুলে গেলাম, যে ব্যক্তি মসজিদে দুনিয়াবি কথা বলবে ওই ব্যক্তির 40 বছরের আমল বাতিল হয়ে যাবে। মসজিদে লেখা আছে, হাদিসটা তো পেলেন আপনি, এখন একটু যাচাই করেন হাদিসটা কোন গ্রন্থে বর্ণিত হয়েছে। এই হাদিস জাল হাদিসের গ্রন্থে ছাড়া কোথাও বর্ণিত হয়নি। যদি আপনি উল্লেখ করতে চান সূত্র, বলতে চান যে এটা কোথায় বর্ণিত হয়েছে, যখনই বর্ণনা করবে তখনই বলতে হবে যে কিতাবুল মাওযুআত, মানে জাল হাদিসের গ্রন্থে এটা, অথবা বলতে হবে আলা আসারুল মারফুআ ফিল আখবারিল মাওযুআ, মানে জাল হাদিসের গ্রন্থে এটাও একটা, অথবা বলতে হবে কি আপনার বলতে হবে আল মাওযুআত, এটা একটা গ্রন্থ বলতেই হবে আপনাকে, মানে এটা জাল হাদিসের গ্রন্থে ছাড়া কোথাও বর্ণনা পাওয়া যাবে না, এটা এটা একটা মিথ্যা, এটা জাল হাদিস একটা চালু রেখেছে। আবার অনেকে বলে হাদিস কি আবার জাল হয়, আর একটা বিপদ একটা, হাদিস জাল হয় না, এতগুলো হাদিস রাসূলুল্লাহ বলে গেলেন আমার নাম মিথ্যারোপ করবে মিথ্যারোপ করবে মিথ্যারোপ করবে, তোমরা সাবধান থাকো, শয়তানও হাদিস বানায়, এটাও হাদিসে আসছে। শয়তান যে হাদিস তৈরি করে ওই হাদিস সহি হয় না, প্রশ্ন আসে না। অনুরূপ ভাবে ভণ্ড নবী আসবে না, বলা হয়েছে না কয়জন ভণ্ড নবী আসবে, 30 জন, মানে 30-এর অধিক ভণ্ড নবী আসবে, প্রায় 30 জন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন 30 জন ভণ্ড নবী আসতে পারে, এটা সহিহ বুখারীর দ্বিতীয় খণ্ডের 509 পৃষ্ঠা খুলেন আপনি। আল্লাহ রাসূল বলছেন যে যে যদি তাই হয় তাহলে আপনি একটু ভেবে দেখেন যে এই ভণ্ড নবী যেগুলো বলবে এদের হাদিস কি সহি হবে না জাল হবে, হাদিস তো জাল হবেই। অতএব এই কথা বলবেন না আপনারা যে হাদিস জাল হয় না, হাদিস জাল হয় না মানে কি, জাল হাদিস উল্লেখ করেছেন এবং এই জাল হাদিসটাকে সহি করার জন্য আবার মূলনীতিও তৈরি করেছেন। আজকে মোহাম্মদপুর মসজিদে বলতে চেয়েছিলাম যে মূলনীতি কাকে বলে, আল মুস্তাহিদ ইজাস্তাদাল্লা ফাহুয়া তাসহীহাল্লাহু, যখন কোন মুস্তাহিদ ব্যক্তি দলিল পেশ করে ওইটা তার জন্য সহি হয়ে যায়, জালও যদি হয় ওটা তবুও সহি, ওটা এটা মূলনীতি একটা তৈরি করেছে। মানাহিজুল মুহাদ্দিসের মধ্যে লেখক এই দলিলটা উল্লেখ করেছেন যে উপমহাদেশে এই মূলনীতি তৈরি করে অসংখ্য জাল হাদিস উল্লেখ করেছেন যে মুস্তাহিদ ব্যক্তি দলিল নিলেই হাদিসটা কি হয়ে গেল, সহি হয়ে গেল, ওটা যদিও জাল হয় এটা কি সহ্য করা যায়, এটার মূলনীতি তৈরি করেছে। আপনাদের সাবধান হওয়ার জন্য বলছি, বাংলাদেশের 80% 90% সমস্যা হলো জাল এবং জয়ীফ হাদিস, এমন কোন দলিল পাওয়া যাবে না যেখানে জাল হাদিস আমুল পাওয়া যাবে না, সেখানে জাল হাদিস জয়ীফ হাদিস নাই, সব জায়গায় আছে, কিছু কিছু ক্ষেত্রে আসে দলিলই নাই, থাকলে বলতাম যে এটা জাল হাদিস, দলিলই নাই তো কি বলবো, বুঝেন নি। তাহলে আপনাকে অবশ্যই সচেতন থাকতে হবে হাদিস সহি ও না জয়ীফ খেয়াল রাখতে হবে। এখন আল্লাহু আকবার বলে আমি হাত বাঁধবো কোথায়, একটা উদাহরণ দিই আপনাদেরকে, এখন বুকে বাঁধবো না নাভির নিচে বাঁধবো, হাদিস পেয়ে গেলাম দুইটাই আছে, নাভির নিচেও আছে বুকের উপরেও আছে, তাহলে দলিল তো পাচ্ছি, আবু দাউদের হাদিস নাভির নিচে হাত বাঁধা আছে, বুকের উপরে হাত বাঁধার আছে, সহিহ বুখারী হাদিস বুকের উপর বাঁধা, ইবনে হিব্বানের হাদিস বুকের উপর হাত বাঁধা, এখন দলিল তো পেলাম, তাহলে দলিল পাওয়ার শর্তটা পূরণ হলো, এবার দ্বিতীয় শর্ত প্রয়োগ করব কি, সহি না জয়ীফ। পেশ করতে গিয়ে দেখলাম যিনি হাদিস সংগ্রহ করেছেন নিম আবু দাউদ রহিমাহুল্লাহ, তিনি বলছেন নাভির নিচে হাদিস কি জয়ীফ, তাহলে ওখান থেকে শেষ। আমি মাঝে মাঝে বলি কথাটা যে আরব সাগর পার হয়ে বাংলাদেশে আসলো কি করে এটা, কারণ ইমাম আবু দাউদ 202 জন্ম, মৃত্যু হয় 275 হিজরিতে, 275 হিজরি ঝামেলা শেষ। আর আজকে কত হিজরি চলছে? 1437 চলছে। তাহলে এতদিন কি করে বেঁচে থাকলো? এটা আমার বুঝেই আসে না। এই হাদিস নাবির কাছে হাত বদার হাদিস যে জয়ীফ, এটাকে আমাকে বলতে হবে? বলার প্রয়োজন নাই। যিনি সংগ্রহ করেছেন দুইটা হাদিস তিনি বলছেন হাদিস জয়ীফ। এক খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো, বাংলাদেশে জয়ীফ হাদিস গুলোকে আমুল করার জন্য খুব কৌশল খাটাইছে। সেটা হলো কি, সিয়া সাত্তা বানা দিছে। ভাষাটা সিয়া আসিহা আসিত্তা, অর্থাৎ ছয় খান সহি কিতাব। কোথায় পেলাম এটা? আশ্চর্যজনক ব্যাপার একটা দেখেন, কিভাবে একটা তথ্য সন্ত্রাস যাকে বলা হয়, এটা তথ্য সন্ত্রাস। অর্থাৎ সহিহাইন বুখারী মুসলিম হলো সহি, আর বাকি চারটা কিতাব হলো সুনানে আরবা, সুনান। মুহাদ্দিসগণ নিজেরাই উল্লেখ করে গেছেন, বুখারীর নাম ইমাম বুখারী মোল্লা সহি বলে উল্লেখ করেছেন, ইমাম মুসলিম সহি বলে উল্লেখ করেছেন, বাকি চারজন ইমাম সহি বলেননি। কারণ হলো এই বাকি চারটা কিতাবে 3152টি জয়ীব এবং জাল হাদিস, 3000। দেখা গেল যে সব ধরনের আমল এখানে আছে, সুতরাং একে সিয়াসাত্তা বানা দাও, তাহলে দেখো মানুষ সবই মনে করবে। এবং 80% বাংলাদেশের মানুষ জানে, মুসলিমরা 90% মানুষ জানে যে এগুলো তো সবগুলো সহি, নামই হলো সিয়াসাত্তা। এই তত্ত্ব সন্ত্রাসটা বেরিয়ে গেল। অথচ ইমাম তিরমিজি হাদিস বর্ণনা করে নিজেই বলছেন হাদিসটি জাল, বলেন হাদিস কি সহি হবে? এটা এক অদ্ভুত একটা কথা। ইমাম আবু দাউদ হাদিস বর্ণনা করে বলছেন হাদিসটি জাল, ইমাম তিরমিজি হাদিস বর্ণনা করে বহু জায়গায় বলেছেন, যেমন সূরা ইয়াসিন একবার পড়লে 10 খতমের সওয়াব পাওয়া যায়, হাদিসটা যে মুনকার হাদিস ইমাম তিরমিজি নিজেই বলে গেছেন। এবার কি তিরমিজি সব হাদিস সহি হলো? আশ্চর্য। এই আলোচনাগুলো নেই, মানুষ বুঝেও না, আর যা বলে সেটা মানে। দুঃখের বিষয় হলো এটা যে জাল হাদিস জয়ীফ হাদিস বাদ দিন, তিরমিজির মধ্যে আসে 832টা জয়ীফ এবং জাল, 832টা। ইবনু মাজার মধ্যে আসছে 876টা, নাসাইয়ের মধ্যে আসছে 390টা, আর আবু দাউদের মধ্যে আসছে 1054টা। সব মিলে হিসাব করেন, এটা আল-আলবানী রহিমাহুল্লাহর গুনাহ না। তাহলে আমরা যখন পেয়ে গেলাম, আমি সিয়াসাত্তা আবার বলি কি করে? ছয়খান সহি আপনি বলতে পারেন সর্বদ কুতুবে সিত্তা, যেটা মুহাদ্দিসগণ বলেছেন। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আপনাকে বলবো, সেটা হলো এখন ওই নিজেরাই মুহাদ্দিস সেজে একটা হাদিসকে, সহি হাদিসকে জাল বানা দিচ্ছে, আবার একটা জাল হাদিসকে বলছে একেবারে কঠিন ভাবে সহি। এটা নিজে নিজে মুহাদ্দিস সেজেছে কেন? এটা আপনাদের মাথায় আলোচনা ঢুকছে কিনা খুব ভারী হয়ে যাচ্ছে মনে হয়, আল্লাহ পাক ভালো জানে, না কষ্ট পাচ্ছেন মনে হয় একটু? দেখেন কিছুটা আপনারা বুঝেন ভাই, হ্যাঁ আমি আমি শুধু বললে তো হবে না, আপনাদেরও বুঝতে হবে কিছুটা হলেও, নাহলে এতে পেশাল পড়ে কোনো লাভ নাই। আমি কষ্ট পাই যদি আপনারা না বুঝেন, তবে চেষ্টা করে বুঝানোর। দেখেন একটা জিনিস, একজন মুহাদ্দিস সেজে নিজে নিজেই যে হাদিসকে, বড় বড় মুহাদ্দিস পৃথিবীর যারা শিক্ষিত, যারা স্বীকৃত মুহাদ্দিস পৃথিবীতে, যাদের আল্লাহ কবুল করেছেন যে হাদিসকে, তারা সহি বলছেন। আর আপনার যে একজন ব্যক্তি মুরগির কুঠি পাহারা দিচ্ছে বসে বসে, ওই হাদিসকে বলছে এই হাদিস জাল, তাকে কেউ চিনেও না, হাদিসের সনদি বুঝে নাও, উসুলে হাদিস বুঝাই না, আর তিনি বলছেন কি হাদিসটা জাল। তার একটা উল্লেখ করি আপনাদেরকে, কষ্ট পাবেন না। এই যে বুকের উপরে হাত বাঁধা যে হাদিসটা আবু দাউদের মধ্যে আসছে, তুমি তিনটা হাদিস আগে উল্লেখ করেছেন, হাদিস তিনটা জয়ীফ বলেছেন তিনি, কে? ইমাম আবু দাউদ জয়ীফ বলেছেন। ইসলামিক ফাউন্ডেশন খুলে দেখবেন পাবেন, কিন্তু যে হাদিস খারেজি মাদ্রাসায় পড়ানো হয়, হুজুরেরা পড়ায়, এই এই আবু দাউদ থেকে হাদিসটার 12টা বাজায় দিয়েছে। এটা 12টা বাজায় দিয়েছে মানে কি জানেন? কোনো হাদিসই নাই, নাভির নিচেটাও নাই, বুকের উপরটা নাই, তুলে দিয়েছে এটা। এই জবাব আমাকে কি দিবেন? অথচ এই বাংলাদেশের উপমহাদেশের লাখো লাখো ছাত্র, হাজার হাজার শিক্ষক হাদিস পড়াচ্ছে, কেন তুলে দেওয়া হলো হাদিস? যাদের সামান্যতম জ্ঞান আছে তারা কি জিনিসটা বুঝেন না? আপনি খুলেন সৌদি আরবের প্রিন্ট, রিয়াদের প্রিন্ট খুলেন, আপনি খুলেন বৈরুতের প্রিন্ট, বরং 1265 হিজরির পূর্বের ছাপা আবু দাউদ খুলেন, 1300 যাচ্ছে তো, 1265 হিজরির পূর্বের আবু দাউদ খুলেন, তখন আছে 1265 পরে একই পেশ থেকে ছাপা হচ্ছে আবু দাউদ আসাহুল মাতাব থেকে, সেখানে এসে দেখছে যে উপমহাদেশের আবু দাউদের মধ্যে এই চারটা হাদিস নাই। ইমদাদের লাইব্রেরিতে যাবেন, কালকে গিয়ে দেখবেন নাম্বারিং করতে গিয়ে তারা ধরা খেয়ে গেছে, চারটা হাদিস নাই এখানে। আমি নিজে আবু দাউদ কিনতে গিয়ে ইমদাদের লাইব্রেরির মালিককে বললাম, এই নাম্বারিং করেননি কেন? 455, 56, 57, 58, 59 কই? এই চারটা হাদিস কই? তখন খালি তাকায় আর ওখানে তাকায় আমার দিকে তাকায় যে এই চারটা হাদিস দিয়ে আগামী দিন আবু দাউদ ছাপাতে হবে আপনাকে না, কিয়ামতের মাঠে আজকে তো কিছু করতে পারছে না, কিয়ামতের মাঠে আপনি মাপ পাবেন না। এক, কেন চেঞ্জ করা হলো এটা? ইসলামিক ফাউন্ডেশন খুলে দেখেন ওখানে আছে, আপনি যাচাই করবেন নিজেই। ওখানে থাকলো মূল আবুদ থাকলো কেন? বাংলাটা কে পড়ে? এই যে আজকে হয়তো কিছু মানুষ পড়ছে, লাখো লাখো মানুষ পড়ছে, কোথায় হাট হাজার যে পড়ছে, মনে হচ্ছে প্রায় 2,000-3,000-2,500 ছাত্র শুধু আবু দাউদ পড়ছে, ওখানে হিসাব নাই। দেওবন্দে পড়ছে প্রায় 1,000 ছাত্র, মানে এক বর্ষে পড়ছে আবু দাউদ সবাই। কেন তুলে দেওয়া হলো? কেউ প্রশ্ন করলো না। আর একটা বড় মুসিবত হলো এই যে হাদিস, যে হাদিসকে স্বীকৃত মুহাদ্দিসগণ সহি বলেছেন, মুরগির কুটি পাওয়ার হাদিস আর উনি বলছেন হাদিসটা জাল, এটা কি সহ্য করা যায়? যেমন তাউস বর্ণিত হাদিসটাকে আলবানী রহিমাহুল্লাহ তিনি বলছেন যে তাউস যদিও তিনি মুরসাল সূত্রে হাদিসটি বর্ণনা করেছেন, কিন্তু হুজ্জাতুন আলাল খালক, গোটা মুসলিম উম্মার উপরে তাউস হলেন দলিল, ওয়াইন কানা মুরসালান। আলবানী বললেন এটা, ইমাম বুখারী রহিমাহুল্লাহ বলছেন তার সম্পর্কে কোন মহাদ্দেশ ইতি পর্বে কোনো কথা বলেননি। আর আমি যদি নিজে মহাদ্দেশে যে বলি যে এ হাদিস তো জাল হাদিস, এ হাদিস তো জয়ীফ হাদিস, মানেন কেন? না, আপনার একটা কথা জানা উচিত এখন, যারা মাথায় ধরে রাখতে পারবেন আলহামদুলিল্লাহ ভালো, যারা প্রকৃত মহাদ্দেশ ইতিপূর্বে হাদিস বর্ণনা করেছেন তাদের মধ্যেই মহাদ্দেশগণ কয় প্রকার ছিলেন? তিন প্রকার ছিলেন। এক প্রকার হলেন, আমাকে শেষ করে দিতে হবে মনে হয়, তাই না? না, এটা সময় মনে হয় পার হয়ে যাচ্ছে। আর একটা জিনিস আমাকে বুঝাতে হবে এখানে, সেটা হলো মুহাদ্দিসগণের মধ্যে আগে তিন শ্রেণীর ছিলেন। একটা হলো মুতাশাদ্দিদ, খুব কঠোর, আর এক শ্রেণীর মানুষ ছিলেন মুতাওয়াসিত, মধ্যমপন্থী, আর এক শ্রেণীর ছিলেন মুতাস। সাড়ে আটটায় শেষ করবো, আজান হবে তাহলে এখনই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে সেই যুগের মহাদ্দেশগণের মধ্যে তিনটা প্রকার যদি থাকে, আজকে কি আমি আপনি একটা হাদিসকে যার ইচ্ছা চাই বলে কে জাল জয়ীফ বলতে পারি? বলেন দেখি, আপনি তো মহাদ্দেশ না, এই অধিকার রাখলেন কি করে আপনি? হ্যাঁ, আপনি যদি মহাদ্দেশগণের উক্তি তুলে ধরে একটি হাদিসকে সহি বা জয়ীফ বলেন, আমার আপত্তি নাই। তো নিজে কি করে বিশ্লেষণ করে আপনি বলছেন? মানুষের কাছে ভুল তথ্য দেওয়ার জন্য এই কাজটা করছেন, এটা অত্যন্ত দুঃখজনক, আসলে দুঃখজনক। হ্যাঁ, হাদিস যখন আপনি পেয়ে গেলেন, যাচাই করেন, দেখছেন ইমাম আহমদ বিন হাম্বল বলছেন একই কথা, যে ব্যক্তি মাল্লাম ইয়ারিফ সাহিহা ওয়াস সাকিমা ওয়া নাসিখা ওয়াল মানসুকা ফালা ইউসাম্মা আলেমান, যে আলেম সহি জয়ীফ জানে না, নাসিখ মানসুখ জানে না, তাকে আলেমই বলো না তোমরা। আমি এই আলোচনাটা করেছি বিশেষ করে আপনার মূলনীতি, জয়ীফ এবং জাল হাদিস বর্ণনার মূলনীতি একটা চটি বই আছে আমার, এই বইটা আপনারা সংগ্রহ করবেন আল্লাহর ওয়াস্তে, তাহলে এই বিষয়ে ধারণা লাভ করবেন, যদি আমার বলা বেশি হয়ে গেল। আর একটা বলছিলাম, যদি পাওয়া যায় দলিল, ভুলটা প্রমাণ যদি হয়ে যায়, তাহলে আপনাকে অবশ্যই এই ভুলটা বর্জন করতে হবে। পারবেন না করতে? দেখলেন যেটা আমল করছিলেন সহিহ হাদিস না, আমি বাদ দিলাম, সহিহ হাদিসটা গ্রহণ করলাম, এই আন্তরিকতা আপনার মধ্যে থাকতে হবে, না হলে নয়, আন্তরিকতা থাকতেই হবে। আর যদি মানে শুদ্ধ করে নেন, আর যদি বলেন যে আগের আলেমগণ কি কম জানতেন, এটা তো সমস্যা হয়ে গেল। অথচ আগের আলেম কম জানতেন না, এতে কোনো সন্দেহ নেই, তবে সব জানতেন এ কথা ঠিক নয়। আগের আলেম অনেক জানতেন, তারা কম জানতেন না, তবে সব জানতেন এই কথা ঠিক নয়। সুতরাং তাদের ভুল হতে পারে, অস্বাভাবিক কিছু না। আর যদি ভুল হয় তাহলে আমার সামনে ভুল পড়লাম, আমি বর্জন করলাম সেটা। আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল ইবনে আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। তিরমিজির হাদিস 76 পৃষ্ঠায় আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদম সন্তান প্রত্যেকই ভুল করবে, আর ভুল থেকে যে ব্যক্তি তওবা করবে ফিরে আসবে সেই হলো শ্রেষ্ঠ বান্দা। আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ বলেছেন 48 নম্বর আয়াত, ফামান তাবা ওয়া আমানা ওয়া আসলাহা, যে ব্যক্তি তওবা করলো, ঈমান আনলো এবং সংশোধন করে নিল, ওয়া আনা আত-তাওয়াবুর রহিম, আল্লাহ বলেছেন আমি তওবা কবুলকারী এবং আমি হলাম দয়ালু, আল্লাহ তার উপরে দয়া করবেন। ফালা আরেকটা আয়াত আসছে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তার দুনিয়াতে ভয় নাই পরকালে তার চিন্তাও নাই যারা সংশোধন করে নিবে। আল্লাহ বলছেন ফামান তাবা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, সূরা ফুরকান 70 নম্বর আয়াত। যে ব্যক্তি তওবা করলো, ভুল সংশোধন করলো, আমল করলো সঠিক আমল, আমি আল্লাহ তার সমস্ত পাপগুলোকে নেকিতে পরিণত করে দিলাম। কেউ কেউ মনে করছে বয়স তো আমার 70 বছর, এখন আমি শুদ্ধ করে কি লাভ করব, সুতরাং যা করছি তাই করে যাব, এটা কথা হলো? অতএব এটা যেন না হয়, আপনাকে সচেতন থাকতে হবে অবশ্যই। আমি কি বুঝাতে পারলাম জিনিসটা? ভুল করেছি বাদ দিলাম, হাদিসটা জয়ীফ ছিল, জাল ছিল, বাদ দিয়েছি, আমি সহিহ আমল করব, শেষ আপনার দায়িত্ব। তাহলে এতদিন যে ভুলটা করেছেন, একজন বড় আলেমের কথা বলি যে যতগুলো কথায় আমি বেশি খুশি হয়েছি তার মধ্যে দুইটা কথা হলো এই, যে বলছেন যে যে সালাত দুনিয়াবি জীবনে প্রভাব ফেলতে পারবে না ওই সালাত কিয়ামতের মাঠে কোনো উপকার করতে পারবে না, এই কথায় বেশি খুশি হয়েছি। আর একটা কথায় খুশি হয়েছি যে ভুল আমল করে কেউ যদি শেষ বয়সে গিয়েও সংশোধন করে নেয় সমস্ত ভুলগুলো আল্লাহ নেকিতে পরিণত করে দেবে, এটা বেশি খুশি হয়েছি। এজন্য উনি বড় করে একটা শিরোনাম লিখেছেন আমার কাছে লেখা পত্রে, ভুল সংশোধনে সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জারও কিছু নেই। আমি জিজ্ঞেস করলাম যে এক বছর আগের পত্র পেয়ে গেলাম একটু দেরিতে, সাক্ষাৎ হলো অনেক দেরিতে, আমি বললাম যে আপনি এই কথা লিখেছেন অনেক বড় করে, কলমটা অনেকবার তার উপরে চালিয়েছেন, বলছেন যে আমি বারবার কলমটা ঘষেছি বড় করে যেন মানুষের চোখে ধরা পড়ে, আর ওইটা যেন তুমি বড় করে উপস্থাপন করো শিরোনাম পত্রের, ভুল সংশোধনে সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জারও কিছু নেই। আল্লাহ আকবার, আমি এই শিরোনামটা পড়ে হতবাক হয়ে গেছি। জগতের বহু আলেম রয়েছে তাদের মধ্যে অহংকারের শেষ নেই, ভুল হলে কখনো সংশোধন করবে না, কিন্তু এত বড় আলেম বাংলাদেশের, বাংলাদেশ পৃথিবীর যত দেশে তিনি গেছেন, আমার বিশ্বাস বাংলাদেশের অন্য কোনো ব্যক্তি যে যত বড় মন্ত্রী হোক কত বড় অত দেশে যায়নি, এবং যতবার গেছেন আল্লাহ তার উপরে রহম করুক। আমি এখানে আরেক, অর্থাৎ ভুল যদি হয়ে যায় সংশোধন করে নেবেন, পারবেন না?
ইনশাআল্লাহ।
4 নম্বরটা হলো এই, যদি খুঁটিনাটি বলে সুন্নাতকে অবজ্ঞা করবেন না, খবরদার। সুন্নাতকে খুঁটিনাটি বলতে পারবেন আপনি? কেন বললেন এটা? সুন্নাত খুঁটিনাটি অসম্ভব হতেই পারে না। যেমন একটা সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি একটা সুন্নাত মেনে যাব, কেউ মানে না বাংলাদেশে, আমি মানবো, তাহলে ফজিলত পাওয়া যাবে কেমন? যে ব্যক্তি পায়ের সঙ্গে পা মিলিয়ে সালাতে দাঁড়ালো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাদ্দা ফুরুজাতান ফি সাফিন বানাল্লাহ রাফাল্লাহু লাহু দারাজাতান ওয়া বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি কাতারের মাঝে ফাঁক বন্ধ করে দাঁড়ালো ওই ব্যক্তির মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দিলেন এবং তার জন্য জান্নাতে ঘর তৈরি করলেন একটি। আমি এই ফজিলত পেলাম 7797 নম্বর হাদিস, এটা তাবরানী কাবিরের মধ্যে আসছে হাদিসটি, রাসূল সাল্লাল্লাহু আলবানী সহিহ বলছেন হাদিসটিকে, আমি হাদিস পেলাম, কেউ মানে না, আমি ধৈর্য ধারণ করে আমি মানলাম, আরেকটি ফজিলত পাবো। তাবরানী কাবির 10240 নম্বর হাদিসের মধ্যে আসছে, মিন্না মিন ওয়ারায়কুম যামানা সাবরিন, তোমাদের পরে একটা ধৈর্যের যুগ আসবে, লিল মুতামাসসিকে ফিহি, ওই ধৈর্যের যুগে যে ব্যক্তি আমার সুন্নাতকে শক্ত করে ধরে থাকবে, ফালাহু আজরু খামসিনা শহীদান, ওই ব্যক্তির জন্য পঞ্চাশ জন শহীদের মর্যাদা রয়েছে। কেন আমি মানবো না? খুঁটিনাটি বললেন কেন আপনি? তখন নিচে কাপড় পরা এটাও খুঁটিনাটি বিষয়, দাঁড়ি কেটে ঝাঁটা করা এটাও খুঁটিনাটি বিষয়, হাত কোথায় বাঁধবেন এটাও খুঁটিনাটি বিষয়, আল্লাহ কোথায় আছে এটা বলাও খুঁটিনাটি বিষয়, নবী নূরের তৈরি না মাটির তৈরি এটাও খুঁটিনাটি বিষয়। আপনার কাছে বড় বিষয় কোনটা? আমি তো চিনলাম না। পাশ্চাত্যে রচিত বস্তাপতায় সমস্ত জঘন্য মতবাদ হলো শিরিকি মতবাদ, এর বিরুদ্ধে বলাটা হলো খুঁটিনাটি। আমি বলবো শিরিকের বিরুদ্ধে যখন বলছি মাজার পূজা, কবর পূজা, খাম্বা পূজা, এগুলো হলো শিরিক, তখন একেও বলছেন আপনার খুঁটিনাটি, বড় কোনটা? এটা তোমার বুঝে আসে না? সাহাবা কেরাম যে সুন্নাত আমল করে তাদের জীবদ্দশাতেই তারা জান্নাতের টিকিট পেয়েছেন। একটা বিলালের মতো একজন নিম্ন শ্রেণীর জাতি, দেখতে চ্যাপ্টা কালো কুচ্ছিত, তার কেউ মূল্য দেয়নি, যে সুন্নাত আমল করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি মুখে একাধিকবার শুনেছে যে বেলাল আমি তোমাকে জান্নাতে আমার সামনে হাঁটতে দেখতে পাই। ওই সুন্নাত আজকে মেনে চলবে, ছোট হোক আর বড় হোক, আপনার বলার অধিকার নেই। সুন্নাতকে খুঁটিনাটি বলেন মানে তাহলে ছোটখাটো বিষয়, মুজাফফর বিন মুহসিন পিস টিভির আলোচক আর এইগুলো বিষয় নিয়ে আলোচনা করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন যখনই বলবো আপনাকে সালাত শুদ্ধভাবে আদায় করেন, তখন বলবেন কি, যারা নামাজ পড়ে না তাদের নিয়ে কথা নাই, যারা সালাত পড়ে তাদের পিছনে লেগে গেছে, যারা সালাত পড়ে না তাকে আমি গুনবই না, আমি গুনি না তাকে, আমি তো ওই ভাইকে গুনি যে ব্যক্তি সালাত আদায় করে শুদ্ধ হচ্ছে কিনা সেটা দেখি আমি। অতএব আমি বলবই সাহাবা কেরাম সালাতের ভুল ধরেছেন, সালাত সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। অতএব আপনারা একটু মানে আমি কথা প্রশ্ন উত্তর হবে এটা আগে বলেননি কেন? তাহলে কথা সংক্ষেপ করে দিতাম। আপনারা তাহলে এসা সালাতের পরে থাকবেন? থাকবেন না, থামেন থামেন থামেন। আর একটা বিষয় আমি শেষ করে দিই, বিষয়টা অর্থাৎ খুঁটিনাটি বলবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এদা ওয়াফাকা তামিনাহু তামিনুল মালাইকা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আমি আগে বলছিলাম বাংলাদেশ থেকে সুন্নাত উঠে যাচ্ছে, আমি সুন্নাতকে শক্ত করে ধরে থাকব, তখন আপনি নেকি পাবেন না? আলবানীকে রহিমাহুল্লাহ তিনি ব্যাখ্যা করেছেন হাদিসটা, পঞ্চাশ জন শহীদের মর্যাদা পাবে কেন একটা সুন্নাতকে আঁকড়ে ধরে থাকলে? তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় সাহাবায়ে কেরাম সুন্নাত মেনেছেন, রাসূলকে দেখে, জিব্রিলকে দেখে, ওহী নাযিল দেখেছেন, মুজিজা দেখেছেন, দেখে আমল করেছেন। আর এই যুগে ধৈর্য সহকারে সুন্নাত মানছে, রাসূলকে দেখেনি, জিব্রিলকে দেখেনি, ওহী নাযিল হওয়া দেখেনি, মুজিজা দেখেনি, এই জন্য আল্লাহ তাকে মর্যাদা দান করবেন। আমরা কেন মানতে পারবো না? আজ থেকে শুনে রাখুন, সুন্নাতের রক্ষক আপনারাই, আপনারা মানবেন। মনে করবেন না পৃথিবীর অন্য লোকেরা সুন্নাত মেনে সুন্নাতকে হেফাজত করবে, তারা করবে না, প্রশ্ন আসে না। আপনাকে শক্ত হতে হবে, দলিল সহ মানুন, ভয় করার দরকার নেই। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় পয়েন্ট ছিল, সেটা হলো ওই কৌশলে, এটা হলো পাঁচ নম্বরটা ছিল যে হকটা মানতে হবে, দলিল পেয়ে গেলে মানতে হবে, কোন ইমাম করলো আর কোন ইমাম করলো না, কোন দেশে চালু আছে আর কোন দেশে চালু না সেটা দেখা যাবে না, কে কত বড় বিদ্বান, কে কত বড় আলেম করলো কি করলো না। শরীয়ত জ্ঞান, বয়স, যুগ, দেশ, কাউকে ডিগ্রি কাউকে তোয়াক্কা করে না। তার বাস্তব প্রমাণ হলো উমর রাদিয়াল্লাহু আনহুর হাদিস। আপনি যদি বলছি গিয়ে চাচা আপনি যে দাঁড়িতে কালো কলপ লাগিয়েছেন, মাথার চুলে যে কালো কলপ দিয়েছেন, এটা তো সুন্নাত বিরোধী, বলা মাত্র এক ঝাড়ি, বেয়াদব, কোন ক্লাসে পড়িস? আশ্চর্য, এটা তো হাদিস বাবারে। বলছেন দা আমি দিল্লি পড়া আর আমার কাছে এসে হাদিস বলছিস? ওই ছেলেটার কোনো দোষ ছিল? জিজ্ঞেস করছো বাবা এটা তুমি হাদিস পেয়েছো কিনা, জগৎ এরকম জিজ্ঞাসাবাদ ছিল না, হাদিস পেয়েছো? বরং না, ভাষায় আলাদা, আমি তো কামেল পাস, তিনবার কামেল পাস করেছি। আশ্চর্য কথাবার্তা না, এটা বলার সুযোগ নেই, এটা আপনার ওই ওই ছেলের মর্যাদা না, এই মর্যাদা হলো হাদিসের। আপনি ঝাড়ি মারলেন কাকে? ছেলেটা তো কথা বলবেন আপনার সামনে, আপনি দাঁড়িতে কলব দিয়ে মারা গেলেন জীবনে জান্নাত পাবেন না, অত সহজ? হ্যাঁ, আবু দাউদের 4212 নম্বর হাদিসটা খুলেন আপনি, ঘাড়ে চেড়ে বাড়িতে নিয়ে যেতে পারবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শেষ জামানার লোকেরা দাঁড়িতে এবং চুলে কালো কলব দিবে, মনে রেখো কবুতরের বুকের মতো চিক চিক করবে, ও যুবক সাজতে চাইবে। আল্লাহ রাসূল বলছেন, লা ইয়াজিদুনা রায়হাতাল জান্নাহ, তারা জান্নাতের সুগন্ধিও পাবে না। হাদিস তো সহি, আপনি যাবেন কোথায়? হুজুর তো একটা ধমক দিয়ে বের করে দিল, এটা তো হাদিস। এখন যদি আপনাকে বলি যে জ্ঞান বয়স বিষয় না, বলুন উমর রাদিয়াল্লাহু আনহুর মতন জ্ঞানী ব্যক্তি সাহাবাদের মধ্যে কেউ ছিলেন? কেউ ছিলেন না। অথচ ওই বাচ্চা ছেলে আবু সাইদ খুদরি যে হাদিসটা জানতেন, ওই হাদিসটা তার জানা পৌঁছেনি। আপনি কখনো বলবেন না অমুক যে কথা বলেনি, মানে উনি জানেন না, ওটা ওই পিসটা পড়েননি। অথবা হতে পারে যে মুজাফফর বিন মুয়াজ্জাজ জিজ্ঞেস করলাম, উনি তো বলতে পারলেন না, তার মুজাফফর এটা জানে না, এটা বাস্তব, এটা হতেই পারে। উমর রাদিয়াল্লাহু আনহুর মতো ব্যক্তি যখন জানেন না, তখন পৃথিবীর আর কোন ব্যক্তি আছে যে সবকিছু জানে? তিনি অথচ ইবনু মাসুদ বলছেন, আরে উমরের কথা বলছো, লাউ উদিয়া ইলমু উমর ফি কাফা ওয়া ইলমু আহলিল আরজ ফি কাফা লা মালাত কাফা তা উমর, যদি উমরের জ্ঞানকে এক পাল্লা রাখা হয় আর পৃথিবীর সমস্ত মানুষের জ্ঞান যদি এক পাল্লা রাখা হয়, তবুও উমরের জ্ঞানের পাল্লা ভারী হয়ে যাবে। তার এই হাদিস জানা নাই, যে হাদিসটা বাচ্চা ছেলে জানে। এবার তোমার রজনে বলতে পারতেন, ওই বেয়াদব, তোর বয়স কত? রাসূলের সাথে কয়দিন ছিলি? বলতে পারতেন না। কিন্তু সোজা হয়ে গেলেন, দলিল পাওয়া মাত্রই সোজা হয়ে যেতে হবে, আর উক্তি করা যাবে না, অত সহজ নয়, কারণ এটা দলিল আল্লাহর পক্ষ থেকে। আর একটা হাদিস শুনুন, সহিহ বুখারীর 615 পৃষ্ঠা, মানে ওই হাদিসটা হলো আপনার এর পক্ষে পেশ করতে হবে যে যখন হাদিসটা বলা হবে তখন আর কারো নাম নেওয়া যাবে না। ইউশিকু আনতুনাজ্জাল আলাইকুম হিজারাতুম মিনাস সামা, আকুলু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া তাকুলুনা ক্বালা আবু বকর ওয়া উমর। উনি যেটা বলছেন, মানে এই হাদিসটার কথা বলছিলেন আপনি, যে আমি বলছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর তোমরা এসে বলছো কি আবু বকর উমর বলছেন, চলবে না এটা। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পেয়ে যায়, আর কারো কোনো কথার দিকে তাকানো যাবে না। এখন যে হাদিসটা বলবো, আবু কিলাবা সাহাবী, তিনি বয়স মাত্র 6-7 বছর, মসজিদে গেছেন যে ইমাম নাই, তিনি বলছেন সবাই আমার দিকে তাকালো, তখন ফাকাদ্দা মুনি, তারা আমাকেই সামনে দিয়ে দিল, ও আলাইয়া বুরদাতুন, আর আমার পরনে ছিল গামছা পরানো। আশ্চর্য কারবার হলো এই যে এখানে মূল্য কার বেশি? তিনি বলছেন ও আকসা, মানে আমার চেয়ে কোরআন জানা লোক তার মধ্যে ছিল না। হাদিসের মধ্যে আসছে যে আমার চেয়ে কোরআন জানা লোক ছিল না, তখন তারা আমাকেই ফেরত দিল। বুড়া লোক ছিলেন কিন্তু তারা ইমামতি করার জন্য যাননি। এবার আপনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে মর্যাদা দিতে গিয়ে তিনি কি করলেন? সালাত পড়লেন। ওয়ানা ইবনু সিত্তিন আও সাবে সিনিন, তখন আমার বয়স 6-7 বছর। তো ফাজে এজা সাজাত তো তালাক কাসা তালাইয়া, যখন শেষ দায় গেছে সবগুলো উদাম হয়ে গেছে, বেরিয়ে গেছে সবকিছু। ফাকালাত ইমরাতুম মিনাল হাই, পিছন থেকে মহিলারা দেখে লজ্জায় বলছে, আলা তাগুত্ত ইস্তাকারিকুম, অনুবাদ কি ভাষায় করব আপনাদের? বলছে যে তোমরা কি এই তোমাদের ইমামের কি বলবো আর কি, পিছনটাও ঢেকে দিতে পারো নি? আমরা বাংলাদেশের ভাষায় বলবো যে তোমরা কি তোমাদের হি ইমামের নুনুটাও ঢেকে দিতে পারো নি, এতটুকু কাপড় দিতে পারো নি? তিনি বলছেন, অতঃপর তারা আমাকে একটা কাপড় দিল, সে কাপড়টি পেয়ে এত খুশি হয়েছি যে আমি জীবনে এত খুশি হইনি। হাদিস তো সহিহ বুখারীর, আপনি যাবেন কোথায়? এখানে মূল্য কার দিয়েছেন, বয়সের না সুন্নাতের? সুন্নাতের মর্যাদা দিয়েছেন। তিনি কোরআন সবচেয়ে ভালো জানেন, মাত্র 6-7 বছর বয়স, তিনি তাকেই এগিয়ে দিলেন, তাহলে মর্যাদা কার? মূলত সুন্নাতের। আপনাকে বয়স দেখলে হবে না। এই জন্যই তো ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর চার ভাগ কথার বিরোধিতা করেছেন তার দুই ছাত্র আবু ইউসুফ এবং আবু মুহাম্মদ। সারা বেকার ভূমিকা, বারো পৃষ্ঠা খুলে দেখেন, এখানে আব্দুল সাত্তার সাহেব, শেখ আব্দুল সাত্তার, তিনি আলোচনা করতে গিয়ে বলছেন, ওই যে ইমাম আবু হানিফা বললেন, আমার কোনো কথা কারোর জন্য গ্রহণীয় নয় যতক্ষণ দলিল না পাবে, এই কথা থাকার কারণে ইমাম আবু ইউসুফ ইমাম মোহাম্মদ তার চার ভাগের তিন ভাগ কথার বিরোধিতা করেছেন। আল্লাহ, আমি আশ্চর্য হয়েছি এই তাকিদটা পেয়ে, তিনি কিভাবে বললেন যে তার তাদের শিক্ষকের এই কথা পাওয়ার কারণে। তাহলে এবার বলুন, ইমাম আবু হানিফা বড় না ইমাম মোহাম্মদ ইমাম আবু ইউসুফ বড়? ইমাম বড় না? তাহলে ইমাম আবু হানিফার কথা গেলে কাট ছাট করে দিলেন তার দুই ছাত্র, আমরা তো মানছি ওইটাই। তাহলে বড়ই যদি, বয়সে বড়ই যদি প্রমাণ হয়, আর একটা কথা চালু আছে, ইমাম বুখারী বড় না ইমাম আবু হানিফা বড়? নিয়ে নেবেন, জবাব কি দিবেন? বড় ছোটর মাপ আছে এখানে? আম্মার রাদিয়াল্লাহু আনহু ছোট মানুষ, উমর রাদিয়াল্লাহু আনহু, এই আলোচনা অনেক লম্বা আলোচনা, আমি ছয় ঘন্টার আলোচনায় আমি এক ঘন্টা সারতে চাইলে হবে? তা তো হবে না। আর একটা শেষ আলোচনা, কৌশল করবেন না কেউ, কৌশল করলে খুব মানে বিপদে পড়তে হবে, কৌশল করেই তো বিপদে পড়েছিল দাউদ আলাইহিস সালামের উম্মত, বিপদে পড়েনি? সূরা বাকারা 65 নম্বর আয়াতটা খুলুন, সূরা মায়েদা 60 নম্বর আয়াতটা খুলুন, আল্লাহ তাদের উপরে এমন বিপদ দিল কৌশল করে, যখন রবিবারে মাছ, শনিবারে মাছ ধরা নিষেধ, ওরা করলো কি, যখন কোরআন শুনতে আসে মাছগুলো তখন বাদ দিয়ে দেয়, মাছ আর যেতে পারে না, ধরলো কিবারে, রবিবারে। কত বদের বদ দেখছেন না, এরা তাদের কৌশল। আল্লাহ সহ্য করলেন না, যুবকগুলোকে সব বানর বানা দিয়েছে, আর বুড়াগুলো সব মানে শুয়োর বানা দিয়েছে একবারে, আল্লাহ এক রাত্রিতে সবগুলো পরিবর্তন। দাউদ আলাইহিস সালামকে বললেন, তোমরা ফিরে যাও, অতএব আজকের যুগে শরীয়তকে গোপন করা হচ্ছে, কৌশল করে মানুষের সামনে উপস্থাপন করা হচ্ছে, আল্লাহ তুমি তাদের উপর রহম করো। আল্লাহ বাঁচতে পারবেন না অবশ্যই। সহি বুখারীর দার্স দিচ্ছেন, কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার বলছেন, আর খতমে বুখারীর অনুষ্ঠান করে এক বছরের রুজি সংগ্রহ করছেন মাদ্রাসার জন্য, আর সারা বছর ইমাম বুখারীর বিরুদ্ধে গালিগালাজ করা হয়। এক ছাত্র, ট্যালেন্টফুল ছাত্র, রাগে দাঁড়িয়ে গিয়ে বলছেন যে সারা বছর সহি বুখারী পড়ানো হয় আর গালিগালাজ করা হয় ইমাম বুখারীকে, ওই বুখারীর খতমে করেই আপনারা মাদ্রাসার বিশাল অনুষ্ঠান করেন, তাহলে আপনারা এটা বাদ দেন? প্রসিদ্ধ এক মাদ্রাসা থেকে বেরিয়ে চলে আসছে, আমি পড়বই না, মানে শ্রদ্ধা শেষ হয়ে গেছে, অথচ বলা হয় আসাহুল কুতুবে বাদা কিতাবিল্লাহ সহিহুল বুখারী, কিতাবের পরে সবচেয়ে সহি কিতাব কোনটা? বুখারী। শেষ করে দিই, তাই না? তো ঠিক আছে, কৌশল আপনারা করবেন না, হাদিস পেয়ে গেছেন, কৌশল অনেক ব্যাখ্যা ছিল, ব্যাখ্যাটা পরে দেব, সময়টা শেষ করে ফেলেছি আমি, বইয়ের মধ্যে কিছু প্রশ্ন আছে বলতে চাচ্ছেন, ঠিক আছে ইনশাল্লাহ সমস্যা নাই। আমি আপনাদের সংক্ষেপে সালাতের পরে উত্তরটা দিব, থাকবেন তো ইনশাল্লাহ, একবার সংক্ষেপে বলবো ইনশাল্লাহ। তবে শেষে বলার ছিল যে শরীয়ত অনুসরণের মূলনীতি না, শেষ করে দিই, শরীয়ত অনুসরণের মূলনীতি যে ছয়টা বললাম আপনাদের কাছে সংক্ষেপে সংক্ষেপে, আপনারা যথাযথভাবে মূল্যায়ন করার চেষ্টা করবেন, আর ওইটা সংক্ষেপে লিখছি আমি জাল হাদিসের কবল রাসূলুল্লাহ সালাত, এই বইয়ের ভূমিকাটা আছে, আপনারা একটু দেখে নিন, এটা বিস্তারিত বললাম সেখানে সংক্ষেপে দেওয়া আছে, আল্লাহ আমাদেরকে কবুল করুন, আল্লাহ আমিন। জি জি, আর চেষ্টা করবেন, চেষ্টা করবেন, জাযাকুমুল্লাহ, পিএস টিভিতেও আছে আমার এই আলোচনাটা, আপনারা শুনতে পারবেন, জাযাকুমুল্লাহ খায়রান, আল্লাহ আমাদের বৈঠককে কবুল করে নিন, আল্লাহ আমিন। সুবহানাকাল্লাহু বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা।